This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ সবাইকে ওয়েলকাম করছি বন্ধু, ভালোবাসার বাংলাদেশে আপনি শুনছেন ঢাকা ফ্রম 90.4। মেঘনা আছি আপনার সাথে এই মুহূর্তে, কারণ আজ বৃহস্পতিবার। আপনি জানেনই শুরু হয়ে গেছে আমাদের সেই সেই সন্ধিক্ষণের পালা, সেই সুন্দর একটা মুহূর্তের পালা। আর যে মানুষটির জন্য এত অপেক্ষা এত আকাঙ্ক্ষা, সেই মানুষটি গুরু ইতেশান্ত আছেনই, কথা বলবেন, আপনার সাথে কথা হবে, আপনাদের সাথে আরো অনেক মানুষ আছে স্টুডিওতে, আজকে কথা হবে অনেক কিছু নিয়ে। এবং বন্ধু অবশ্যই অবশ্যই আপনি ফোন করতে পারেন আমাদেরকে, অথবা আমরা আপনাকে ফোন করতে পারি। তো সেক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটি এবং আপনার নামটি আমাদেরকে SMS করে জানিয়ে দিতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং আপনার মনের কথাগুলো আপনি জানাতে পারেন। তো সেক্ষেত্রে জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করে দিয়েছি, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধু আজকে ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে থাকছেন ব্যারিস্টার সারা হোসেন। আজকে অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং গুরু ইতেশান্ত অবশ্যই থাকছেন, ওনার মাধ্যমে আজকে কথা শুনবো আমরা। আর সেই পেজটির অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/90.4dhakafm। এবং বন্ধু যেভাবে আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন তার নিয়মটি বলছি, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM লিখে সার্চ দিলেই আপনি দেখবেন যে ঢাকা এফএমের পেজটি চলে এসেছে, যেখানে লাইকের পরিমাণ 57,000 প্লাস। এটি হচ্ছে ঢাকা এফএমের রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ এখান থেকে লাইক করবেন এবং আমাদের পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনি আপনার বন্ধুদের কাছে। আর অবশ্যই বন্ধু আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, আপনার ভালো লাগার কথা, আপনার ভালোবাসার কথা, আপনার সফলতার কথা, তাহলে আপনি আসতেই পারেন। জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং আপনি আপনার ফোন নাম্বারটিও লিখে আমাদেরকে জানাতে পারেন 16260-তে। ওকে, সো বন্ধু আমি আর অপেক্ষা করতে চাই না, অপেক্ষা করবো না, আর বলে দিতে চাই আরেকটিবার আমাদের ফেসবুকের আইডিটি www.facebook.com/90.4dhakafm। অপেক্ষা আর একদমই করাবো না, সেই মানুষটিকে ওয়েলকাম করে নিচ্ছি। It's time to welcome Guru Etesram.
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আমি ভালোবাসার ফেরিওয়ালা পৌঁছে দিচ্ছি আমার এই এই ভালোবাসার বারোটা তোমাদের সকলের কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে এখন সম্পৃক্ত আছে। তোমাদের প্রত্যেকের জন্য বলতো অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অন্তরে অন্তঃস্থল থেকে যে কথাগুলো বারংবার এই ভালোবাসার ফেরিওয়ালা বলতে পছন্দ করে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। মেঘলা, যখন আজকে অনুষ্ঠান নিয়ে চিন্তা ভাবনা করবার কথা ভাবছিলাম, কি যেন একটা গান আছে, আমি আবার দিন দিন এত বেশি স্মৃতি বিভ্রম ঘটছে আমার, যে বলেছি যে এজ গ্যাপ তাও পারমিট করা যায়, জেনারেশন গ্যাপ হলে আমি কিভাবে আজকের যারা ইয়াংস্টার তাদের কাছে পৌঁছাই। গানটা ছিল আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, সামথিং এরকম, গানটা একটু দিতে পারবি?
ওকে আমি ট্রাই করছি।
ওকে, এই গানটা, এই গানটা শুনতে গিয়ে স্পেশালি আমি যে জায়গা থেকে উঠে এসেছি, যেখানে আমার নারীর বন্ধন, যার সাথে আমার আমার ভালো লাগা, ভালোবাসা, আমার সমস্ত কিছু মিশে আছে, রাজশাহীর একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটি গ্রাম, ওখানকার প্রত্যেকটি গন্ধ আমার সাথে মিশে আছে জানিস। যখন এই গানটা আমি শুনছিলাম আজকে আসার পথে, হঠাৎ মনে হলো যে প্রেম বা ভালোবাসার জায়গাতে, মানে রোমান্টিক ভালোবাসাটাকে যদি উঠিয়ে নিই, ঠিক সেই জায়গাটাতে যদি মনে করি যে আমি প্রকৃতি বা আমার ফেলে আসা সেই ছোটবেলা, সেই অনুভূতি জায়গাগুলোতে যদি অনুপ্রবেশ ঘটায়, তাহলে আমার কাছে মনে হচ্ছিল সেই সেই ধুলিকণা, সেই মাটি, স্পেশালি ঈদের সময় মেঘলা। কানটা বন্ধ কর, ঈদের সময় আমরা একসাথে ওই যে ঈদের জামাতে পড়ে উঠি না, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হান, অথবা কিছুদিন পরেই যে আরেকটি উৎসব, পুজোর উৎসব, তখন বীরেনভদ্রের সেই যে কণ্ঠস্বর ষষ্ঠীর সময় তিনি যখন গেয়ে ওঠেন, যা দেবী স্বর্গভূতে সুশক্তি রূপে নুসংস্থিতা, নমস্তস্যে নমস্তস্যে নমনমা, এই অনুভূতির জায়গাগুলো থেকে বারংবার আসলেই মনে হয় যে আমি বদলাতে চাই না মেঘলা, আমাকে বদলাতে নেই, বাঙালিয়ানার আমাদের অস্তিত্বে সত্যি কোনো বদল হয় না। আমার মায়ের মুখটা যখন মনে পড়ে মেঘলা, তখন আমারও বলতে কিন্তু বারংবার ইচ্ছা করে যে আমার মায়ের প্রশ্নে, মায়ের ভাষার প্রশ্নে, মায়ের ভালোবাসার প্রশ্নে, মায়ের ওই চমৎকারিত্বের ওই অতি পার্থিব কেমিস্ট্রি মা এবং সন্তানের সেই প্রশ্নে আসলে আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমাদের বাঙালিয়ানা, আমাদের অস্তিত্ব, আমাদের শেকড়ের সত্যি কোনো বদল হয় না। এবং সত্যি যখন আমরা সন্তান জন্ম নিই, তখন হয়তো মা অনেক আহ্লাদ করে যে কথাগুলো খুব কবিতার ছন্দে খুব দারুণ ভাবে ধরা পড়েছে, জোরে তুই জন্মালি যাবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথিবী তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখি নুচিয়ে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুসুখ তাগু ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে দেখে যা, দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সে দামি হীরের সে খাটি ওরে মোদের বাজার। এই হচ্ছে সন্তান এবং মায়ের চমৎকারী কেমিস্ট্রি। একজন গেস্ট আজকে আমাদের সামনে উপস্থিত, আমি তার আগে আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ রবিন।
আপনি বলছিলেন আজকে অনুষ্ঠানের শুরুতে, আপনি বলছিলেন যে আপনার মায়ের কথা আপনি কথা প্রসঙ্গে বলতে চান, আমি দু একটি কথা আপনার কাছে শুনে নিই। মা এবং সন্তান, বাবা এবং সন্তান, সেই কেমিস্ট্রি, সেই জায়গাগুলোকে নিয়ে আমি এমন একজনকে নিয়ে আজকে আর অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যে মানুষটির সেলফ ইনস্টিটিউশন, তার সম্বন্ধে ব্যাখ্যা দেওয়ার সত্যি কোনো রকম প্রয়োজন পড়ে না। তার আগে আপনার কাছ থেকে আমি একটু শুনি যে প্রসঙ্গটা আপনি বলছিলেন আপনার মাকে নিয়ে।
আমি যখন খুব ছোটবেলা ছিলাম তখন আমাদের সংসারটা খুব মোটামুটি ভাবে চলছিল, একটা সময় আমাদের ফুপু এবং ফুপা আমার মাকে খুব অত্যাচার করত, মারধর করত, যেগুলো আমার মা তো কালো ছিল তাদের পছন্দ হতো না, আমার আব্বুকে বলতো যে ওকে একটু তাড়াই দে তোকে আবার বিয়ে করাবো।
মানে ফুপুরা বলতো যে বোন হয়ে ভাইকে বোঝাতো যে আপনার মাকে যেন তাড়িয়ে দেওয়া হয়, যেহেতু গায়ের রংটা একটু চাপা তাই তো কালো।
তারপর এরকম করতো, তারপরে একটা আমার মাকে উনিশে বেশি আমার ফুপু এবং ফুয়া মারধর করতো, তারপর একটা সময় তাকে ঘর থেকে বের করে দেয়, বের করে দেয়। আমার তখন কিচ্ছু বলতো না, তখন আমরা ছোট ছিলাম, কাউকে কিচ্ছু বলতে পারতাম,
চোখের সামনে দেখেছিলাম তাগুলো সব।
জি, তারপর আমাদের মা একটা জায়গায় একটা ছোট্ট একটা রুম নিয়ে থাকতো, তখন আমাদের মা নিজের পেট চালানোর জন্য তিনি নদীতে মাছ ধরত, মাছ ধরত। আমি খুব কুলিপিঠা পছন্দ করতাম, তো আমার মা একদিন কুলিপিঠা বানিয়ে আমাকে খবর দেয়, তারপর আমি সেখানে যাই, তারপর সন্ধ্যার পরে এই কুলিপিঠা খেয়ে বাসায় আসি। এটা আমার ফুবু ফুবা জানতে পারে, তারপর আমাকে পরের দিন গাছের সাথে বেঁধে কাপড় দিয়ে মনে মারধর করে। তখন আমি খুব ছোট ছিল, কাউকে কিছু বলতে পারিনি। তারপর আমার আব্বাকে বলতো ও তো যেখানে থাকে তোর প্লান, তোর ওখানে দুটো পোলাকে ওইখান থেকে নিয়ে যাবে। তারপর আমার মাকে চুল ধরে গ্রাম থেকে বের করে দেয় আমার ফুল ফুল, আমার আব্বু তখন কিচ্ছু বলতো না। তারপর আমাদের মা ডাকা আছে, আমাদের খালা মাম, আমার খালা আমার মামাকে নিয়ে তার আবার দেশে যায়। দেশে যাওয়ার পরে আমাদের সংসারটা আবার গ্রাম্য সালিশের মাধ্যমে আবার জোড়া লাগে। তারপর আমাদের সংসারে ছোট্ট একটা বোন আছে, বোন আসার পর সে বোনটা এক বছর পর হঠাৎ একটা অসুখে মারা যায়। তার ঠিক দু বছর পর আমাদের সংসারে আবার একটা বোন আসে, খুব আদর করতাম, আমার বোনের চুলটি খুব বড় রাখতাম, কারণ আমার মেয়েদের চুল বড় রাখতে খুব ভালো লাগে। তারপর অনেক অনেক আদর করতাম আমার একটা বোন, অনেক সুন্দর ছিল। একদিন হঠাৎ করে ও নৌকা খুব পছন্দ করত, ও আমাদের গ্রামে সবার আদরে ছিল, ও অনেক সুন্দর ছিল দেখতে। তারপর ও একদিন আমি গরুর জন্য একটা গাছ কেটে ওই খুঁড়া বানিয়ে দিয়েছিলাম, তো আমার মা ঘরের ঘর লাগতেছে। তারপর ও ও নৌকার দ্বারা গেছে, নৌকাটা ধর থেকে অফিস দিয়ে পড়ে যায়, তখন কেউ দেখতে পায় না। তখন আমার মা বলছে, রবি তুই একটা বদনা পানি নিয়ে আস সেখানে। তখন আমি যাইনি, তখন আমি মার কথা শুনিনি। তখন আমার মা তার পাঁচ মিনিট পরে আবার বলে যে রবি তুই এক বোতল পানি নিয়ে আস। তখন আমি আবার না করি, তখন আমার আব্বু আমাকে দৌড়ে নিয়ে দেয়, যাই দেখি আমার বোনটা পানি পানির বাঁচতে। তখন আমি একটা খেতে বলি, তখন আমার আব্বু বলতো যে ওর মানে সাপে কামড় দিতে। তখন আমি একটা চিক খেতে আমি পানিতে লাভ দিয়ে পড়ি, লাভ দিয়ে পড়ে আমার বোনটাকে আমি কাঁদে করে নিই। আমার কুল সম্পূর্ণ বন্ধ করে দেয়, আমার পিঠের উপর বন্ধ করে দেয়। সেখান থেকে অনেক কবিরা ডাক্তার ধরি, কলের সুপুরে একটা ভাত দিয়ে রাখি, নাকে তুলে দিই, কোনো কাজ হয় না। সন্ধ্যার পরে বিকল্প একটা ডাক্তার আনি, উনি বলে যদি আর নাই মারা গেছে। তখন আমার মা খুব শিক্ষার ধরে কাঁদে, আপনার মা পুরো পাগল হয়ে গেছে। সেখান থেকে আমার বোনের আগের বোনটা পরের বোনটার সাথে কবর দিই। তখন ওটা একটা সরকারি দাগা ছিল খার জমি, তখন আমার ফুয়া বাড়িতে ছিল না। আমার ফুয়া বাড়াতে এসে বলে অনেক চিন্তা দিলে করে এই লাশ এই কবর থেকে এখান থেকে সরে দিল,
কবরও রাখা যাবে না, এইখানে
রাখা যাবে না, এটা তার বাড়ির সামনে জায়গা। তখন তার একটা মেয়ে ছিল, উনি বলতে যাব ও তো পুরো মানুষ, ও তো কোনো দোষ করে নাই, আপনি কবরটা রাখবে দেন। সেখান থেকে ওনার কবরটা রাখে। তারপর একটা সময় আমি পড়া লেগে তাই ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পর একটা সময় মা প্রতিদিন কবরে দাঁড়িয়ে কাঁদত, তার দুটো মেয়ে চোখে না খেয়ে না পড়ে সংসারটা অনেক সুন্দরভাবে চালাতে পারতো, কিন্তু পারতো না তার মেয়েদের কথা চিন্তা করে। তারপর আমাদের পাশে গ্রামে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমার বোনের মতো, উনি আমার মা ওনাকে ওই মহিলাকে দেখে ওই মেয়েটাকে নিয়ে আসতো, আর আমার মা ওই আমার বোনটার কথা ভুলে থাকতো।
এবং এই ফুপা এবং ফুপুর দুইজনের পক্ষ থেকে এই কষ্ট এই অত্যাচার এটা কিন্তু বারংবার আপনাদের উপরে হয়েছে এবং চলে এসেছে। এই কথাগুলো নিয়েই আমরা কথা বলবো, আমরা এই এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো। আপনারা এখন যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা শুনছেন আজকের অতিথি বন্ধুর কথা, তারা সে অবশ্যই শেষ অবধি আমাদের সাথে থাকবে। স্পেশালি অনুষ্ঠানটা শুরু এইভাবে হোক সেটিও আমার কাছে কাম্য ছিল না। আমি শুধু জানতাম যেমন একজন আসছে আজকে অনুষ্ঠানে যে তার ভালোবাসার কথা বলবে, সেই সাথে তার মাকে নিয়েও কিছু ইনফরমেশন উঠে আসবে। কিন্তু আপনার এই তথ্যগুলো পাওয়ার পর আমার যে অভিব্যক্তি আমার যে অনুভূতিটা হয়েছে যে শুধুমাত্র এটি কিন্তু একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলা সমগ্র দেশকে ছাপিয়ে বাংলাদেশিদের বসবাস যেখানে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো কাহিনী। কিন্তু আমি হেতেশাম গুরু বলে দাবি করতেছি এই ক্যারেক্টারের স্বার্থে, এই প্রোগ্রামের স্বার্থে, কিন্তু আমি এত বেশি নস্যি, আমি এত বেশি অন্তঃশ্বাস শূন্য, আমি এত বেশি ক্ষুদ্রকায় এবং এত বেশি অসহায় যে আমি আজ অবধি কোনো কিছু করতে পারিনি এক সোনা ছাড়া। শুনতে শুনতে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও চোখের পানিতে আসলেই কিন্তু একেবারে মুহ্যমান অবস্থা, এবং ভালোবাসার বাংলাদেশের ইথারে শুধুমাত্র মানুষের দীর্ঘ নিঃশ্বাস আর কান্না। আমার আসলেই তেমন কোনো শক্তি নাই, শক্তি আছে কাদের যে লিসনার্স কমিউনিটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনতেছে এই ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম, আর শক্তি আছে কিছু মানুষের। স্পেশালি ব্যাক ইন 2016 আমি যতদূর মনে হয়, ব্যাক ইন 2016 আমেরিকার পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমি আমি নিজেও ফলো করেছি ভয়েস অব আমেরিকার যখন ইন্টারভিউ হয় আমাদের প্রথম দিক থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন যেসব মানুষ বলবো আমি, উইমেন বলে ব্যাপারটাকে ক্যাটাগরিক্যালি বলাটা আমার জন্য আসলে সুখকর হবে না। যেসব মানুষ নেতৃত্ব দিচ্ছেন তাদেরই একজন গর্বে বুক ভরে যায় যখন সেই ইন্টারভিউটা আমি ফলো করি। সেটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সদর দপ্তর থেকে ভয়েস অব আমেরিকার মাধ্যমে। সেখানে 14 জন নারীকে সম্মাননা দেওয়া হয় সমগ্র বিশ্বব্যাপী, যেখানে চীন, রাশিয়া, ফ্রান্স সহ আরো বিভিন্ন দেশের উইমেনরা ছিলেন, যেটি ছিল ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ। এবং সেটি পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির মাধ্যমে এই সম্মাননাটা পৌঁছে দেওয়া হয়। এবং সেখানে আমাদের বাংলাদেশের সেই সম্মানিত ব্যক্তিত্ব, যেটা মেঘলার নামটা তুই আগেই কভার করেছি, সুব্যারিস্টার সারা হোসেন, তিনি ছিলেন। সেটি গর্বের যে কত বড় একটি জায়গা। আর যখন আমার আজকের অতিথি বন্ধুর কথাগুলো শুনছি, যখন শুনছি যে শুধুই গায়ের রং একটু চাপা বলে কিভাবে কষ্টের অতল গহ্বরে তলিয়ে যেতে হয়েছে সেই মানুষগুলোর সমস্ত সুখ স্মৃতিকে, যখন আমি তুই শুধু কান্নাকাটি করেছি, আবেগ ঘন কথা বলেছি, কান্নায় বুক ভাসিয়েছি, আমাদের দীর্ঘ নিঃশ্বাস পৌঁছে দিয়েছি দেশ এবং দেশের বাইরে, তখন এরকম কিছু মানুষ ছিল, মানুষ আছে যারা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, নিজের জায়গা থেকে, কর্মক্ষেত্রের জায়গা থেকে। তিনি একজন স্বনামধন্য লয়ার, বাংলাদেশের সুপ্রিম কোর্টের এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, স্পেশালি এই উইমেনদের বিরুদ্ধে যে 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 অত্যাচার গুলো হয় তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন, তারই কিন্তু অনেক বড় রিকগনিশন ছিল এই এই সম্মাননা। সেই মানুষটিকে আমি আর সময় নানি, তাকে আমি সত্যি খুব আনন্দের সাথে, গর্বের সাথে এবং শ্রদ্ধার সাথে আপনাকে আমি আজকের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং সত্যি আমরা সত্যি অনেক বেশি আনন্দিত যে আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি বলে, যারা শুধুই কথা বলে, আজ একজন মানুষ আমাদের মাঝে আছে, এই মানুষগুলোর যার কথা আপনি এখন শুনছিলেন, সেই মানুষগুলোর কষ্টকে সামনে থেকে দূর করবার জন্য নেতৃত্ব দিয়ে চলেছেন। স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে। জি, আমি আপনার কাছ থেকে একটু বর্তমান যা আপনার সামনে উপস্থাপিত হলো তার প্রেক্ষিতে, আপনি তো সেই জায়গাটা থেকেই কাজ করে যাচ্ছেন, সেই প্রেক্ষিতে যদি আপনি কিছু বলেন এবং তারপর আরো কিছু বিষয় জানার ইচ্ছা আছে আপনার কাছে, প্লিজ।
রবিনের কথা শুনে তো অন্য সবাই যেরকম খুব কষ্ট পেয়েছে আমিও পেয়েছি, এবং সে যে বর্ণনা দিয়ে গেল যেটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার এত ভালোবাসার মা, এত আদরের মা, ওনার কি সব সহ্য করতে হয়েছে তাকে বড় করতে গিয়ে, এবং অযথা বিনা কারণে ওনাকে নির্যাতনের শিকার হতে হয়েছে ওনার স্বামীর ঘরে। তারপরে উনি রবীন্দ্র যে কথাগুলো বলল, যে একটা পর্যায়ে উনি বললেন যে শুধু এই অযথা অত্যাচার না, তার পরবর্তীতে ওনাকে গ্রামের সামনে যে সালিশের মাধ্যমে দৌড়া মারার একটা ঘটনা সম্পর্কেও বললেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে যে অনেকে এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন, সবাই কিন্তু রবীন্দ্রের মতো এত সাহস করে বলে উঠতে পারছে না। আমরা অনেক বড় সমস্যা দেখছি যে অনেকে বলতে পারছে না, অনেকে উচ্চারণ করতে পারছে না। আমার মনে হয় রবীন্দ্রের কাছে আমি খুবই কৃতজ্ঞতা জানাতে চাই যে তুমি যে সাহস করে এই কথাগুলো বলেছ, আমার মনে হয় তুমি আরো অনেককে সাহস দিয়েছ এই কথা বলে যে তারাও এগিয়ে আসতে পারবে, তারা বলতে পারবে। আমি জানি না পরে কোনো কিছু হয়েছে কিনা, মানে তুমি যে ঘটনাগুলোর বর্ণনা দিলে তাতে বুঝতে পারলাম না যে পরবর্তীতে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই অপরাধগুলো করেছে, তাদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া সম্ভব হয়েছে কিনা। কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হলো যে তোমার মা এত কিছু সহ্য করে উনি যেটা পেরেছেন, যে তোমাকে একটা সাহসী ছেলে হিসেবে বড় করতে পেরেছেন। এবং এখানে যে কাজগুলো আমরা করার চেষ্টা করছি, যে আইনের মাধ্যমে কি করে এখানে একটা প্রতিকারের ব্যবস্থা দেওয়া যায়, কি করে একটা শুধু শাস্তি না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, তারা কি করে এগিয়ে যেতে পারেন, তোমার মতো সাহসী যারা আছে তাদের পক্ষে কিভাবে আইন কাজ করতে পারে। এটা অনেক বড় একটা লড়াই, একেবারে আমরা সবসময় সে জিততে পারছি তা না, কিন্তু যখন কেউ সাহস করে কথা বলে তারপরে তো তার পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করা যায়।
সেটাই, এবং এই কথাগুলো আপনি কিন্তু আপনার সেই ইন্টারভিউতে কভার করার চেষ্টা করেছিলেন, যে আমরা তো চেষ্টা করছি এটা ঠিক, বাট সব ক্ষেত্রে যে আমরা সফল হতে পারছি তা কিন্তু না, কারণ সব ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট প্রয়োজন, যেখানে হয়তো আমাদের শিক্ষা থেকে শুরু করে সমাজের যে ব্যবস্থা এবং কথা বলার যে স্বাধীনতা, সব জায়গাগুলোতেই হয়তো উন্নতির প্রয়োজন আছে, যাতে করে মানুষ খোলস থেকে বের হয়ে আসতে পারে, সত্যি যেটা সঠিক যেটা সেটা যেন বুকেও ধারণ করবে এবং মুখেও বলতে পারে, তখনই হয়তো আপনাদের জায়গা থেকে কাজ করার জায়গাগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং সেই সাথে আমরা একটি বিষয় আপনার সামনে অবতারণা করতে চাই। আমি আগেই বলছিলাম যে যেহেতু পার্থিব রিলেশনশিপের কথা পিতামাতার সাথে সন্তানে, এবং পিতামাতার সাথে সন্তানের রিলেশনশিপ বলতে গেলে সমস্ত জায়গায় কিন্তু এই রিলেশনশিপের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি ধর্মের কথা বলি, ধর্মের বাইরে বিভিন্ন সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার কথা বলি, আমাদের ইসলাম ধর্মে আসছে এরকম ভাবে যে তোমরা প্রার্থনা করো, রাব্বির হাম হুমা কামারা বয়ানি সাগিরা। গীতাতে শ্রীমদ ভগবৎ গীতায় চমৎকার ভাবে একটি শ্লোক আসছে, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্ত পিতরিপি দিমাপন্নে প্রেয়ন্তে সর্বদেব জন যেন ভূমিশ্বর্গ দৌপি গরিয়সি। সমাজ বিজ্ঞানের এমন কোন শাখা নেই যেখানে বলা হচ্ছে না পিতামাতার সাথে সন্তানের এই সম্পর্কের কথা। কিন্তু এত কষ্ট করে, এত ভালোবাসা দিয়ে, এত লাড পিয়ার দিয়ে যে সন্তানটারে তৈরি করতেছি আমরা, সেই সন্তানটাকে যখন বাইরের পৃথিবীতে ছেড়ে দিচ্ছি তখন সে কতটুকু নিরাপদ? সেই সন্তানের হাত ধরে যে ডিজাস্টার গুলো মাঝে মাঝে আমাদের কানে আসছে সেটা কি সহ্য করবার মতো কলিজা বা কান কি সেই পিতামাতার আছে? অবশ্যই নাই। স্পেশালি শিক্ষা প্রতিষ্ঠানে অহর্নিশ বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। লাস্ট ঘটে যাওয়া ঘটনাটা আসলে ইউনিভার্সিটি, সেটির কনসিকোয়েন্স কত বেশি ভয়াবহ ছিল। এ ধরনের প্রায়শই কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, এবং আমরা হেন কোনো ঘটনা দেখছি না যেটি দেখে সাধারণ বিবেক একদম আটকে উঠতে পারে। সেই জায়গাতে মনে হয় একটা বৈপ্লবিক ফলাফল নিয়ে আসতে যাচ্ছে। আমি স্পেশালি এখন যে জিনিসটি কোট করবার চেষ্টা করছি সেটি হচ্ছে যে শারীরিক এবং মানসিক শাস্তিরহিত 2011 এই যে আইনটি প্রণয়ন, এই নীতিমালাটি প্রণয়ন হতে যাচ্ছে সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
অবশ্যই। আপনি যে কথাটা বললেন যে শিশুরা আসলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে, মানে একটু বড় হওয়ার পরে স্কুলে যখন যাচ্ছে, প্রথমে কিন্তু সেখানে আবার নতুন করে আবার কিন্তু নির্যাতনের শিকার ঝুঁকিতে পড়ছে। এবং এই ব্যাপারে আমাদের হাইকোর্ট থেকে প্রায় 5 বছর আগে 2011 সনে আমরা খুব বড় একটা রায় পাই, যেখানে প্রথমবারের মতো বলা হয় যে স্কুলে কাউকে এরকম শারীরিক শাস্তি দেওয়া একদম অসাংবিধানিক, আমাদের মৌলিক অধিকার পরিপন্থী। এবং সেখানে পরিষ্কার করে দেওয়া হয় যে সব ধরনের শারীরিক শাস্তি দেখতে দেখতে অনেকে আমরা অভ্যস্ত, অন্তত আমাদের বয়সে যায়, আপনার বয়সে চক দিয়ে ছুড়ে মারা, ডাউন করা, বসিয়ে রাখা,
ডাস্টার ছুড়ে মারা,
জোর করে চুল কেটে দেওয়া, অনেক কিছু, এগুলো সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করা হয়েছে। এবং এটাও পরিষ্কার করা হয়েছে যেই শিক্ষক শিক্ষিকারা এই সব ঘটনার মধ্যে জড়িয়ে পড়বেন তাদের বিরুদ্ধে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এবং সব স্কুল স্কুল কলেজে যারা আছেন তাদেরকেও কিন্তু উৎসাহিত করা হয়েছে যে এই আইনটা ঠিক না, কিন্তু বিধিমালা যে হয়েছে এটা সম্পর্কে সবাইকে যাতে অবহিত করা হয়। তো ওই প্রক্রিয়া এখনো চলমান, কিন্তু আমরা গত 5 বছর দেখেছি যদিও ঘটনাগুলো অবশ্যই ঘটছে, সম্পূর্ণভাবে তার বন্ধ হয়নি বা রোধ হয়নি, কিন্তু এখন একটা ঘটনা ঘটলে সাথে সাথে কিন্তু পত্রিকায় আসছে, সাথে সাথে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানবাধিকার কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিভিন্ন আইন সহায়তা সংস্থা যারা আছেন তারাও কিন্তু খবর পেলে কিছু ব্যবস্থা নিতে পারছেন। তো মনে হয় কিছু আস্তে করে হলেও এখানে কিছু পরিবর্তন আমরা এখন দেখতে পাচ্ছি।
এক্স্যাক্টলি। এবং যথার্থই বলছিলেন, আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশের, আমি তো বলবো, আমি আমি আসলে সারা হোসেনকে কোনোভাবেই নারী ব্যক্তিত্ব ভাবে বলতে আমি পছন্দই করি না, যখনও তার অনুপস্থিতিও আমি কথা বলি। আমি আসলে একজন ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করতে চাই বা বলতে চাই যে মানুষটি আসলে সামনে থেকে, এবং এই কথাটা আপনি ম্যাম কোট করেই বলি, কোট আন কোট, যে আপনি ভয়েস অব আমেরিকা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা তো কোনো গ্ল্যামারাস ওয়ার্ক নিয়ে থাকি না, আমরা প্রতিদিনের যুদ্ধ নিয়ে থাকি। আসলে প্রতিদিনের যুদ্ধতে আপনাদের সাথে রবীন্দ্রের মতো মানুষদের কষ্টগুলোকে কিভাবে ভালো লাগায় রূপান্তরিত করা হয়, করতে হয়, তার জন্য কাঠখোট্টা যুদ্ধে নামতে হয় যেখানে গ্ল্যামারের কোনো ব্যাপার স্যাপার নাই। তো এইভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কথা বলছেন আমাদের সাথে ব্যারিস্টার সারা হোসেন। এবং আমরা শেষ যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে 2011 যেখানে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, যেখানে বলা হয়েছে যে মানসিক এবং শারীরিক শাস্তিরহিত প্রসঙ্গে এই নীতিমালাটা প্রণয়ন করা হয়েছে, যেটি অল্প বিস্তর এখনো প্রয়োগ আমরা দেখছি, কিন্তু প্রায়োগিক পুরো বিষয়টা আমরা ফুল পিকচারটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এর সাথে সাথে আরেকটি বিষয় সত্যি আমাদের কাছে অনেক বেশি কষ্টের ম্যাম, এবং ঘটনাগুলো আমরা প্রায়শই আমাদের চোখের সামনে আসছে, সেটি হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। এটি বিভিন্নভাবে স্পেশালি আমরা অনেক সময় অনেক প্রতিষ্ঠানের মধ্যে, সেটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা নর্মাল এমনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যেগুলো রেগুলার প্রতিষ্ঠান আছে সেখানে হোক, বিভিন্নভাবে বা কোনো কোনো ছাত্র তার প্রাইভেট টিচারের কাছে হোক, এই ঘটনাগুলো প্রায়শই আমাদের নজরে আসছে। অনেক ক্ষেত্রে আপনি যেমন বলছিলেন যে এতক্ষণ অন্তত রবীন্দ্রকে এই বাহবাটা দেওয়া যায়, সে নিজের ভেতরের ব্যাপারটা এক্সপ্রেস করতে পারছে, সেক্ষেত্রে হয়তো অনেকে এগুলো বলতে চায় না, ভেতরে রেখে দেয়, বাট ঘটনাগুলো প্রায়শই ঘটতে দেখা যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে যদি আপনি কিছু বলেন, এবং এই জায়গাতে আপনার এই সংগ্রামের জায়গাটা ব্যাপ্তি পেয়েছে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে একটু আপডেট দেন।
এটা তো সবচেয়ে কঠিন জিনিস যে পরিবারের ভেতরে যখন এই ধরনের নির্যাতন হয়ে আসলে সেটা নিয়ে কেউ কিন্তু বলতে চায় না। রবিন কিন্তু সাহস করে ওই কথাগুলো বললো যে একদম ছোটবেলায় তার নিজের আত্মীয় স্বজন তাকে নিয়ে কিরকম মারধর করলো, এটা অনেকে বলতে চায় না। আমরা স্কুল নিয়ে বলতে পারি, বাইরের জগৎ নিয়ে বলতে পারি, কিন্তু নিজের পরিবার, নিজের আস্থার জায়গা যেটা, সেটাও কিন্তু খুব, সেটা নিয়ে ওখানে আমার মনে হয় এখনো অনেক বেশি নিরবতা বিরাজ করছে বাংলাদেশে। অনেকে কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে সামনে আসতে পারছে না, বিশেষ করে শুধু নারী না, শুধু বা শুধু মেয়েদের জন্য না, ছেলে মেয়ে নির্বিশেষে আমার মনে হয় কেউ কিন্তু এই ব্যাপারগুলো মুখ খুব বেশি খুলতে চাচ্ছে না। কারণ আমাদের সমাজে এমন অবস্থা যে এগুলো নিয়ে কথা বললে তারপরে কিন্তু মনে করা হয় যে ঘটনার শিকার সে কোনো না কোনো ভাবে এটার জন্য দায়ী। এটা অনেকে হয়তো এটা
এখনো ভাঙতে পারেনি, আমরা
এখনো খুব ওয়াইডস্প্রেড একটা পারসেপশন, খুব বড় একটা সমস্যা। এবং এই ক্ষেত্রে এখানে খুব আইনের মনে হয় অভাব নেই, আইন আমাদের আছে পরিষ্কার যেগুলো অপরাধ, কিন্তু এই ধরনের ঘটনায় কি করে আপনি এগিয়ে আসবেন, কি করে এগিয়ে আসার পরে আপনার আপনার কনফিডেন্সিয়ালিটি, আপনার প্রাইভেসি এগুলো কি করে ঠিক রাখা হবে, আপনার নিরাপত্তার আসলে কোনো ব্যবস্থা করা যাবে কিনা, এই বিষয়গুলো খুব একটা সুনিশ্চিত এখন না। তো আমরা এই ধরনের ঘটনা সম্পর্কে এখন প্রায় শুনছি, প্রায় পত্রিকায়ও আসছে, যারা এইসব নিয়ে কাজ করছে আমরাও জানতে পারছি, কিন্তু সবসময় সঠিকভাবে প্রতিকার আমরা দিতে পারছি না, এটা এটা আমার মনে হয় স্বীকার করতে হবে।
ওকে ম্যাম, আপনি তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, সাথে অ্যাপার্ট ফ্রম ব্লাস্ট এটি এটি অনেক বড় একটি ভূমিকার জায়গায় আছে, এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে, মানবাধিকার যেখানেই লঙ্ঘন হচ্ছে সেখানে আপনার সরব উপস্থিতি আমরা লক্ষ্য করি, স্পেশালি যেখানে আমাদের এই নারী সত্তাকে বিভিন্নভাবে যারা ছোট করে দেখা, বিভিন্নভাবে যাদেরকে টর্চারের মধ্যে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। স্পেশালি আমরা চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক এবং মানসিক শাস্তি রহিত প্রসঙ্গে, সব সব প্রায় জায়গাতে আপনাকে সরব দেখেছি আমরা। আমরা কিছু ফোন কল নিব ম্যাম, তার আগে আপনি এর সাথে যদি আরো বেশি অন্য কিছু অ্যাড করতে চান, যেটা আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও এবং স্পেশালি তাদের লিসেনারদের জন্য অর্থ বহন করবে, অনেকেই কিন্তু দেশ বিদেশ থেকে কানেক্টেড থাকে এই অনুষ্ঠানটি শুনবার সময়।
মানে ভালোবাসার বাংলাদেশের জন্য একটা বিষয় খুবই জরুরি এটা মনে রাখা যে ভালোবাসার পাশাপাশি যদি ভালোবাসা অনাকাঙ্ক্ষিত হয় বা কেউ যদি না চায়, জোর করে কারো কাছে ভালোবাসা প্রকাশ করাও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এবং আমরা জানি যে বাংলাদেশে যৌন হয়রানির ঘটনা বা উত্ত্যক্তকরণের ঘটনা অনেক প্রকট, এবং অনেক বছর ধরে আমরা সমস্যাগুলো দেখছি। আপনাদের অনেকের কথা মনে থাকবে, সিনিয়র যেমন আত্মহত্যা করতে হয়েছিল শেষ পর্যন্ত এই ধরনের ঘটনার শিকার হওয়ার জন্য। তো এক্ষেত্রেও আমরা দেখেছি যে আমাদের হাইকোর্টের মাধ্যমে, এখানে আমরা কিন্তু যুগান্তকারী রায় পেয়েছি, মহিলা আইনজীবী সমিতি ওনারা একটা মামলা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে বলাই হয়েছে যে বিভিন্ন ধরনের যৌন হয়রানি এগুলো কিন্তু আইনগত অপরাধ, এবং এগুলো যদি ঘটে, বিশেষ করে কাউকে কারো উপর জোর করে ভালোবাসা প্রকাশ করা যখন সে আসলে কারোর সাথে ভালোবাসায় লিপ্ত হতে চাচ্ছে না, ওই ঘটনাগুলোর ব্যাপারে আমরা কিভাবে আর একটু সচেতন হতে পারি মানে সেটা হয়তো আপনাদের শ্রোতাদের জানা দরকার। এবং এখানে আমাদের কার কার কি করণীয়, সব কিছুর জন্য আমরা তো সরকারের কাছে হাত পাততে পারি না, এখানে সামাজিকভাবে আমাদের নিজেদের মধ্যে অনেক পরিবর্তন আনা সম্ভব। যে বন্ধুত্ব আমাদের মধ্যে থাকতে পারে, একটা স্বাভাবিকভাবে আড্ডা মারলাম, কথা বললাম, একসাথে চললাম, কিন্তু তার মানে যে একটা মেয়ের সাথে ভালোবাসা করেই ফেলতে হবে সে যখন চাচ্ছে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সচেতন হওয়া দরকার। এই ব্যাপারে আমরা কিভাবে আরো একটু প্রচার করতে পারি যে এই ধরনের আইন আমাদের রয়েছে এবং এই ধরনের চর্চা আমাদের দরকার, এইটা নিয়ে আমরা হয়তো ভাবতে পারি।
এবং আপনার অবগতির জন্য জানিয়ে রাখি যে আমরা আমাদের ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে শুধু একটি পার্ট হচ্ছে রোমান্টিক লাভ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে ভালোবাসার কথা আমরা বলি সেটি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, বিভিন্ন বন্ধুদের প্রতি ভালোবাসা, সেসব নিয়েই কথা বলি। এবং আপনি ম্যাম যে কথাটি বলেছেন সেটি আমরা খুব ভালোভাবে চেষ্টা করছি, আমরা জানি যে তেমনভাবে কোনো ভূমিকা রাখতে পারিনি আজ অবধি, সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে স্বর্গীয় যদি কোনো অনুভূতি স্রষ্টা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সে ভালোবাসার ভেতরেই আছে, কিন্তু পাশাপাশি সেটাও জানি আমরা যে ভালোবাসা এমনই এক ঘটমান অনুভূতির নাম যার হাত ধরে ভালো এবং মন্দ ঘটনা, বহু ঘটনা ঘটে চলেছে যেগুলোর জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি বা সেরকম কোনো স্ট্রাকচার্ড কোনো ফর্মেট নাই যে সেই ক্ষতির দিকগুলোকে আমরা ট্র্যাক করতে পারবো বা সেটার জন্য আমরা প্রয়োজনে এভিডেন্স নিয়ে আমরা কোর্টে ওই ব্যাপারগুলোকে সপোর্ট করতে পারবো, কিন্তু এগুলো অনেক সময় প্রণোদনার কাজ করে, যেটি একটি ছেলে বা একটি মেয়েকে ধ্বংসের পথে নিয়ে যায়। সেই ঘটনাগুলোকে আমরা তুলে নিয়ে আসি ম্যাম এখানে এক্সাম্পল হিসেবে, সেই ঘটনাগুলোকে প্লেস করে দেন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করে যাচ্ছি যে ভালোবাসাকে কেউ কলুষিত করে এমন কিছু কাজ না করে যার জন্য কনসিকোয়েন্স খুব খারাপ কিছু হতে পারে। ম্যাম আপনার অনুমতি নিয়ে আমরা কিছু ফোন কল নিতে চাই, যেখানে যেখানে আপনার হয়তো এক্সপার্ট ওপিনিয়ন অনেকেই নিতে চাইবে। লিসনার্স কমিউনিটি অফ ভালোবাসার বাংলাদেশ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ব্যারিস্টার সারা হোসেন আজকে আমাদের সাথে আছেন, তার এক্সপার্ট ওপিনিয়ন দিবেন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি সেই সব বিষয়গুলো নিয়ে। এখন অলরেডি ফোনে একজন আছে, হ্যালো সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমাদের সবারই খুব ভালো লাগে, এবং আমি স্পেশালি প্রত্যেকটা বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠানটা শোনার চেষ্টা করি। এটার থেকে আমাদের আসলে অনেক কিছু আমরা শিখতে পারি বা জানতে পারি। বাট আজকে যে টপিকটা, এই টপিকটা আসলে মানে খুব বেশি মানে ইদানিং চাইল্ড বা চাইল্ড অ্যাবিউজ এই জিনিসগুলো হচ্ছে, তো আমাদের কাছে এই জিনিসগুলো আসলে খুব বেশি খারাপ লাগে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা থেকে আমরা আসলে মানে খুব আপসেট। তো আসলে আমরা আসলে একটা জিনিস জানতে চাই যে এই জিনিসটা আসলে মানে কিভাবে স্টপ করা সম্ভব বা কিভাবে স্টপ করা যায়, মানে এটি কি শুধু প্রিভেনশন বা প্রতিরোধ এই জিনিসটাই সম্ভব, নাকি মানুষের মনুষ্যত্ব বা বিবেকটাকে
এই জায়গার বাইরেও আইনি কোনো ব্যাপার আছে কিনা বা শক্তভাবে জিনিসটার কণ্ঠরোধ করতে পারে কিনা, এটা আপনার কথা রাইট? আমরা চলে যাচ্ছি এক্সপার্ট ওপিনিয়নের জন্য, আজকে আমাদের সাথে আছেন ব্যারিস্টার সারা হোসেন ম্যাম।
জি, আপনি বলেন শুধু কি রোধ করলে হবে, কিন্তু রোধ করাটা তো খুব সুদূর ব্যাপার না, রোধ করাটাও খুবই কঠিন। আমার মনে হয় আপনি যেটা চাইছেন যে মানে আমরা তাৎক্ষণিক কোনো একটা সমাধান দিতে পারবো কিনা, আমার মনে হয় তাৎক্ষণিক সমাধান এত সহজ না। নিশ্চয়ই একটা ঘটনা ঘটলে সেটার তদন্ত আর বিচার করলে সেখানে শাস্তির ব্যবস্থা করা যায়, কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে কি করে এই ধরনের ঘটনাগুলো নিরোধ করা যায়, এবং এটার জন্য আমার মনে হয় শ্রদ্ধাবোধের একটা প্রয়োজন আছে। আর আমাদের সমাজের মধ্যে এখন যে আসলে সহিংসতার যে মাত্রাটা এত বেড়ে যাচ্ছে, এটা কিভাবে আমরা কমাতে পারি সেই বিষয়গুলো আমাদের দেখা দরকার। আর পাশাপাশি যারা প্রথমে যে কথাটা আপনি বলছিলেন যে কি করে ব্যবস্থা নেওয়া যায় বা তদন্ত বা বিচার করা যায়, সেই প্রক্রিয়াগুলো আরো অনেক বেশি স্বচ্ছ হওয়া দরকার। মানে আমাদের অনেকের মধ্যে অনেক অনাস্থাও চলে আসছে যে তদন্ত বিচার এগুলো হয়তো স্বচ্ছভাবে হচ্ছে না, সময় মতো হচ্ছে না, যেভাবে হওয়া উচিত সেগুলো হচ্ছে না, যারা ক্ষমতাসীন তারা অনেক সময় এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে থাকলে তারা পার পেয়ে যাচ্ছেন। এই ব্যবস্থাগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া দরকার।
থ্যাংক ইউ। এবং আমরা আরো কিছু ফোন কল, কিছু টেক্সট, মাঝে কিছু টেক্সট নিয়ে রিমিগলা।
ওকে, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, টেক্সট করছেন, আছেন নাফিসা ময়মনসিং থেকে, আরমানও আছেন ময়মনসিং থেকে, লিখেছেন যে শুধুমাত্র রবিন ভাইয়ের কথার রেস ধরে বলছেন যে শুধুমাত্র কালো হওয়ার জন্যই আমার মায়ের সাথেও অনেক কিছুই হয়েছে, ঘটনার সাথে মিলে গেছে সেটাই বলছেন। এন্ড মৌসুমী আছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়। ওকে, আরো আছেন আমাদের সাথে, চুমকি যুক্ত হয়েছেন, এবং আছেন আব্দুল হান্নান আলিপুর থেকে, আছেন রাজশাহী থেকে শাহিন, খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অপু, আমাদের সাথে এই মুহূর্তে আছেন জান্নাত, মিথিলাও যুক্ত হয়েছেন, আফতাব উদ্দিন যুক্ত হয়েছেন, আছেন মফিজুর রহমান, শিপলু আছেন আমাদের সাথে, আছেন নাইম ঢাকা থেকে, মোহাম্মদ আরিফও যুক্ত হয়েছেন। এবং একটু নিয়মটা আমি জানিয়ে দিতে চাই আর একবার, বন্ধু কিভাবে আমাদেরকে SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আছে লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি কথা বলতে চান আজকের অতিথি বন্ধুর সাথে, গুরু হিতেশামের সাথে, তাহলে অবশ্যই বন্ধু আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি টাইপ করে আপনি পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলে দিচ্ছি, www.facebook.com/90.4ঢাকা।
আমরা কিছু অটোমেটিক ফোন কল নিই, আমরা কিছু অটোমেটিক ফোন কল নিতে থাকি, তার আগে রবিনের কাছ থেকে একটু ঘুরে আসবো, খুব ছোট্ট করে শুনবো, কারণ আমরা যতক্ষণ সময় বেশি পাচ্ছি ম্যাডামকে আমরা তার মাধ্যমে কিছু ওপিনিয়ন নেবার চেষ্টা। একটা ফোন কল রাইট, হ্যালো সালাম আলাইকুম,
হ্যালো
সালাম আলাইকুম, আপনি বলছিলেন আপনার মায়ের কথা এবং পরবর্তী ফোন কল, হ্যালো, সালাম আলাইকুম।
আসসালামু আলাইকুম, ভালো আছেন?
জি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি তোফায়েল বলছিলাম, রিখিলকে থেকে।
জি, আজকে আমাদের সাথে আছেন ব্যারিস্টার সারা হোসেন। যদি আপনার পক্ষ থেকে কিছু জানবার থাকে বা কোনো কোনো ফিডব্যাক যদি আপনার পক্ষ থেকে দেওয়ার থাকে।
জি, আমি বলতে চাচ্ছিলাম যে এইমাত্র শুনতে পেলাম যে তাকে কালো বলে ঘৃণিত করা হচ্ছে, তার উপর অনেক অত্যাচার হয়েছে। হ্যাঁ, মানুষ কি এটা বোঝে না যে আমরা যাদেরকে কালো বলছি, যে যদি তার জায়গায় আমি থাকতাম, আমার কথা হচ্ছে এই বিষয় নিয়ে, তার জায়গায় যদি আমি থাকতাম, নিজেকে কি একবারও সে জায়গায় বসানো যায় না?
ঘটনাগুলো যেন কেউ না করে, এটা যেন বন্ধ হয়ে যায়, বলবো কতখানি বলবো আর কতদিন পর্যন্ত বলবো?
হ্যাঁ, এটা তো একদম ভয়াবহ এবং বৈষম্যমূলক।
শেষ কোথায় ম্যাম?
শেষ অবশ্যই আমরা দেখছি যে প্রতিবাদ যে জানানো হচ্ছে, যে আপনার কলেরা যে বলছে, এগুলো
একটু শুনি, একটু শুনি আমরা। তোফাজ্জল, দেন আবার আপনার সাথে কথা বলবো। ম্যাম,
এগুলোই তো পরিবর্তনের শুরু। যে রবিনও যে বলছে যে এটা এত এত ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে ওর যেতে হয়েছে, আর আপনাদের শ্রোতারা কিন্তু এক একজন কিন্তু তার সাথে একদম সহানুভূতি জানাচ্ছে, সেম সেম ফিলিং তাদের মধ্যে হচ্ছে, যেটা এটা একদম অসহনীয় এবং এটা অবশ্যই তারা প্রতিবাদ জানাচ্ছে। তার মানে এটাই তো পরিবর্তনের,
এটা হয়তো হচ্ছে ম্যাম। বাট আমি আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলেন, ঘুমের মধ্যে দৌড়ালে যেমন হয় না, যে অনেকখানি দৌড়াচ্ছে কিন্তু এক ইঞ্চি সামনের দিকে এগুতে পারতেছে না, এরকম কিছু একটা ফিল মনে হচ্ছে, যে অনেক বলছি, অনেক কষ্ট, অনেক কিছু কভার করতেছি, বাট বাস্তব পৃথিবীতে যেন খুব বেশি দূর যেন এগিয়ে যাচ্ছি না। আপনাদের মতো মানুষগুলো গাণিতিক হারে না বেড়ে জ্যামিতিক হারে বাড়ুক, আমি সেই কথাটাই বলবার চেষ্টা করছি।
উনি আমাদের সবাই মিলেই আসলে প্রতিবাদ গুলো জানানো উচিত, এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য আমাদের কিন্তু নির্ভর করতে হবে না, পরিবর্তন আসছি এবং হবে।
দিন শেষে লিডারশিপ ম্যাটার, কারণ কিছু মানুষ আসলে পৃথিবীতে আসেই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। সত্যি যারা এই সব মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সেসব বিষয় নিয়ে যারা সরব হচ্ছেন, সেই মানুষগুলো যত বেশি বেশি সামনের কাতারে এসে দাঁড়াবেন, তত হয়তো আমাদের মতো পিছিয়ে পড়া মানুষগুলোর মানসিকতা চেঞ্জ আসবে এবং আমরাও হয়তো সরব হতে সাহায্য করব। আমরা কিছু অটোমেটিক ফোন কল নিই, এখান থেকে ফোন না দিয়ে বরং কিছু ফোন কল আমরা নিয়ে নিই, এবং সেই সাথে রবিনের কাছে আমরা জানতে চাচ্ছিলাম, রবিন খুব অল্প সময়ে এক দুই মিনিটের মধ্যে কি ফোন। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সুদীপ্ত বলছিলাম, চিটাং থেকে।
সুদীপ্ত, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আজকে আছেন আমাদের সাথে ব্যারিস্টার সারা হোসেন, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। সুদীপ্ত,
হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। একটা হলো যে বর্তমানে যে চাইল্ড এবিউজের কথা আপনারা বলছেন,
জি,
এটার মধ্যে মানে যে বিভিন্ন ধরনের
ড্রপ হয়ে গেছে ম্যাম, এই একটা প্রবলেম আর কি, আমাদের যে লিমিটেড রিসোর্স, মানে থাউজেন্ডস অফ ফোন কল আসে, ফোন ট্রান্সমিট হওয়ার পরে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। নেক্সট ফোন কল। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন? আমি ভালো আছি, আমাদের এক্সপার্ট আজকে আছেন আমাদের সাথে, আমারও গুরু উনি, যদি কিছু বলার থাকে বা কোনো কিছু নিয়ে, আপনি কি এই যে রবিনের ঘটনাটা শুনলেন বা যা এতক্ষণ আলোচনা হলো তার সাথে আপনি নিজেও তো ঐক্যমত পোষণ করেন, রাইট? আপনার জায়গা থেকে আপনিও তো এসবের বিরুদ্ধ চারণ বা প্রতিরোধ গড়বার জন্য মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ, এতটুকু তো আশা করতেই পারি। নেটওয়ার্কের প্রবলেম, আমরা পরবর্তী ফোন কলে যাব, তার আগে একটু রবিনের কাছ থেকে এক দেড় মিনিট একটু শুনে নিই। নেক্সট ফোন কলটাকে আমরা একটু হোল্ডে রাখি। রবিন ম্যামও জানতে চাচ্ছিলেন যে তারপরে এখন বর্তমান অবস্থাটা কি, যদিও পুরো ঘটনাটা আপনার কাছ থেকে আমরা শুনবো, যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ম্যাম আছেন তার ওপিনিয়ন আমরা নেওয়ার চেষ্টা করব এই ফাঁকে, তো সর্বশেষ অবস্থাটা কি এক দুই মিনিটের মধ্যে যদি একটু।
সর্বশেষ অবস্থা আমার মা এখন আর নেই, আছে এবার 12 বছর হবে। আমরা একটা ঈদে মা বলে ডাকতে পারি না, একটা মানুষের কত সন্তানের যে ঈদের নামাজ ঈদের নামাজ মায়ের দুলামিয়া দেয়, কিন্তু আজকে আমরা 11-12 বছর ধরে আমরা মা ডাক থেকে বঞ্চিত, মা বলে ডাকতে পারি না। হয়তো কোনো সন্তান যদি মা বলে ডাকে নিজের কাছে খুব খারাপ লাগে, কিন্তু আজকে যদি আমার মা থাকতো দাদা আমি আমার মা বলে ডাকতে পারতাম, মায়ের দুলামিয়া মরিদের মরিদের নামাজ পড়তে পারতাম, হয়তো কোনো কিছু হিংসা লাগতো যে নিজের কাছে খুব খারাপ লাগতো যে ওর মা আছে আমার মা নাই, ও মা বলে ডাকে আমি ডাকতে পারি না, ও মা বলে পায়ের ধুলা না আমি নিতে পারি না।
সর্বশেষ কি হয়েছিল রবিন, মা কি আপনাদের সাথেই ছিল নাকি ফুপা ফুপু যেটা চেয়েছিল ফাইনালি সেটাই হয়েছে?
সাথে ছিল তো ওনার, তখন আমাদের যখন বন্ধুটা মারবার ছোট্ট পিচ্ছে তো ভাই আসে, তারপরে ওনার ওনার ভাই আসার পর 4 মাস পরে আমার মার লিভারে পানি এসে, তাই আমাদের ওই জায়গায় ডাক্তার বলে আপনারা এই জায়গা থেকে বরিশাল নিয়ে যান, তারপর আমরা বরিশাল নিয়ে আসি, সেখানে বরিশাল মেডিকেলে বলে আপনি ইমার্জেন্সি ঢাকা নিয়ে যান। তখন আমার আব্বু পাগল পাগলের মতো হয়ে যায়, তখন আমাদের 4টা গরু ছিল, আমাদের 2টা গরু তখন ইমার্জেন্সি বিক্রি করে দেয়। তখন আমার
বাবা কি তখন মায়ের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, যে ফাইনালি প্রথম দিকে যেমন ছিলেন বাবা সেই পরিবর্তনটা তার হয়েছে রাইট, মায়ের প্রতি সেই ভালোবাসা সেই টান আপনি দেখেছেন শেষের দিকে। আচ্ছা তারপর
তারপর ইমার্জেন্সি মামাকে ঢাকা নিয়ে আসে, তখন ঢাকা মেরে গেলে তখন পরীক্ষা করার পর ওটা প্রথম প্রথম তার রোগটা ধরা পড়েনি, ঢাকা মেরে গেলে ধরা পড়বে। তারপর আমি আমার আমি আমার দুলাবার দোকান থাকতাম, তাই রোগার আগের দিন সব ডাক্তার সব রিপোর্ট টিপোর্ট দিতে যে এখানে যে একদিন পরে এসে রিপোর্টটা নিয়ে যাবেন সব কিছু ওকে কমপ্লিট। তা একদিন সন্ধ্যার সময় আমি রমজানের জন্য ডাল নিয়ে আসি, সারা রাস্তা পরে নেয়, তখন সন্ধ্যার সময় আমার মাথা থেকে ডালের বলটা পড়ে যায়, তখন আমার মাথা টুতরা আর আমি থাকতাম লালবাগ, সেখান থেকে তারপরে আমি গোসলের জন্য বাসা যাই, আমার অনেক শরীরে ময়লা ছিল গোসলের জন্য বাসা যাই, তার মধ্যে আমার দুলাভাই ফোন আমার আমার দুলাভাইয়ের মোবাইলে ফোন আসে যে আমার মা আর নাই, পরে আমাকে তখন বলে নাই যে আমার
মায়ের কথা বলতেছিলেন। আমি আমি হয়তো ম্যাডামের অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে এত রাত্রে আমাদের মাঝে ছুটে এসেছেন শুধু লিসনারদের কথা চিন্তা করে, যদি তার প্রেজেন্স আমাদের লিসনারদের কোনোভাবে উপকার করতে পারে এই মানুষে ওনার ছুটে আসা, অবশ্যই পুরো ঘটনাটাই রবিনের কাছ থেকে আমি জানবো পরে, শুধু একটি বিষয় জানতে মন চাচ্ছে যে ওই জায়গাতে থাকলে আমি নিজেকে কিভাবে টিউন করতে পারতাম আমি জানি না, যে এই যে মাকে চোখের সামনে অপদস্থ হতে দেখেছেন ফুপা ফুপুদের জন্য স্পেশালি, বাবাও তখন ফুপা ফুপুদের সাথে একসাথে হয়ে মাকে অপদস্থ করেছে বা কষ্ট দিয়েছে, কিন্তু মাকে তো ভালোবাসা দেওয়ার সুযোগ আপনি পেলেন না, তার আগে মা চলে গেল ফাঁকি দিয়ে, মা হয়তো পৃথিবীর ওই পার থেকে সবকিছুই দেখছে, মাকে যদি কিছু বলার থাকে মায়ের জন্য যদি কষ্ট পাওয়ার বা রিগ্রেট থাকে সেটা কিসের রিগ্রেট, যে অপদস্থ গুলো মা হয়েছে চোখের সামনে দেখেছে মাকে অপদস্থ করতেছে রং চাপা বলে রং কালো বলে, চোখের সামনে দেখতেছেন যে বিচারে গ্রাম্য সালিশ বসাচ্ছে বেত্রাঘাতের ব্যবস্থা করতেছে বিভিন্নভাবে মিথ্যা অজুহাত দিয়ে, তো এই 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 বিষয়গুলোকে আপনাকে অনেক বেশি পোড়াই,
আমাকে খুব কষ্ট দেয় যে এরকম কারো মা যাতে এরকম কোন জায়গায় যাতে লাঞ্ছিত না হয়, যে তার কালো বলে তাকে অবহেলা করবে, কোনো স্বামী তাকে দেখা তাদের তাদের কোনো আত্মীয় কান কথা যাতে না শুনি।
তো জীবনে তো আর সমস্ত কিছুকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না, কিন্তু আপনি আর কোনো মা যেন অপদস্থ না হয় সেটার জন্য কি দৃঢ় প্রতিজ্ঞ হবেন, সেটার জন্য আওয়াজ দিবেন, সেটার জন্য দরকার হলে কোনো ভূমিকা রাখতে হলে রাখবেন, সারা হোসেন যদি কালকে মুভ করে ওর পিছনে আপনিও থাকবেন, এরকম মানসিক জোর কি আপনার মধ্যে আছে যে আমার মাকে তো ফিরিয়ে আনতে পারবো না, অ্যাটলিস্ট আমার মায়ের মতো আর সেকেন্ড কোনো ভিকটিম তৈরি না হোক সেই জন্য আমি রবিন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, এরকম মানসিক জোর কি আপনার আছে?
জি
থাকবেন এরকম যদি পরিস্থিতি সামনে আসে কখনো?
জি
যদি সারা হোসেনের মতো নেতৃত্ব সামনে থেকে লিড করে যে আমি তোমাদের মতো ইয়াং স্টারদেরকে দরকার, তোমাদেরকে নিয়ে বড় রকমের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, বড় রকমের আন্দোলনের জায়গা তৈরি করতে চাই যেখানে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, ও পরবার থেকে হয়তো মা দেখবেন আর অসম্ভব খুশি হবেন যে আপনি তার কলিজার টুকরা তার সন্তান এত চমৎকার ভূমিকা রেখে চলেছে এই পৃথিবীতে, যদি এরকম কোনো ডাক আসে কখনো করবেন, উদ্যোগ নেবেন, মনে কি শান্তি পাবেন তখন? আমার মনে হয় আপনার মানসিক শান্তি পাওয়ার এটাই সবচেয়ে বড় জায়গা। আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং এ কুলায়, আমি খুব ছোট্ট একটা মানুষ, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এটাই কুলায় যে তাকে তো আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না, প্রকৃতির বিরুদ্ধে তো আপনি যেতে পারবেন না, বাট পরপার থেকে উনি দেখে হয়তো খুশি হবেন যে তার সন্তানটা তার যে কষ্টটা সেটিকে দূর করবার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, রাইট? ওকে রবিন, সবকিছু মিলিয়ে আপনি যদি কমেন্টস করেন, আমরা কথা দিয়েছিলাম আপনাকে যে আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে এই মাঝরাতে মাত্র একটা ঘন্টার সময় আমরা চাইব, তারপরে ছাড়তে তো অবশ্যই মন চাইবে না, অনেক কিছু জানার বাকি আপনার কাছ থেকে। ম্যাম, আমারই কথা বলতে গিয়ে ফামলিং হচ্ছিল, বিকজ আপনি এত বেশি জানেন, স্পেশালি যিনি আপনার বাবা, তার নাম তো শ্রদ্ধার সাথে সবাই আমরা স্মরণ করি, সংবিধান যার হাত ধরে এসেছে বাংলাদেশে, এবং সব মিলিয়ে আর কি আপনি আছেন, তো আপনার পক্ষ থেকে সব সমস্ত কিছুকে নিয়ে যদি আপনি একটু র‍্যাপ আপ করেন, আর কিছু যোগ করতে চান এবং আর কিছু কয়েকটা ফোন কল নিয়ে আমরা আপনার কাছ থেকে হয়তো বিদায় চাইবো।
রবিন যে ঘটনাটার কথা বলছিল যে দৌড়া মারার ব্যাপারটা, সেটা আপনি সংবিধানের কথা তিনি বললেন যে সংবিধান অনেক সময় মনে হতে পারে যে আমাদের থেকে অনেক দূরে, কাগজে কলমে অনেক সুন্দর কথাগুলো লেখা আছে কিন্তু আসলে আমাদের বাস্তব জীবনে এটার কোনো প্রতিফলন নেই, কিন্তু সংবিধানে যে কথাটি বলা আছে যে কারোর প্রতি কোনো ধরনের নিষ্ঠুর বা অমানবিক আচরণ করা যাবে না, এই দৌড়া মারার ঘটনা কিন্তু ঠিকই তাই, নিষ্ঠুর এবং অমানবিক আচরণ। এবং এখানেও আমরা দেখছি যে এখানেও কিন্তু আমাদের হাইকোর্টের রায় আমাদের কাছে আছে, যেখানে বলা আছে যে এই ধরনের বিচার বহির্ভূত একটা ঘটনা যে কয়েকটা ব্যক্তি একটা গ্রামের
মধ্যে,
হ্যাঁ, গ্রাম্য সালিশের মাধ্যমে তারা এরকম দৌড়া মারবেন বা অন্য ধরনের অমানবিক নির্যাতন কাউকে করবেন, অমানবিক সাজাগুলো দেবেন, এই এই ব্যাপারগুলো নিয়ে যে আমরা এখন ব্যবস্থা নিতে পারছি যেটা আমরা কয়েক বছর আগে কিন্তু নিতে পারতাম না, কেউ জানতো না যে এই
বিষয়ে মোকাবেলা করবে। ফেসবুকে এবং স্পেশালি ইউটিউবে ভাইরাল ছিল ব্যাপারটা, আপনার 55 সেকেন্ডের একটা ক্লিপ যেখানে আপনি ইসের হাইকোর্টের যে রায় বৈধ না অবৈধ এই বিষয়টা নিয়ে, সেটি আমিও সেদিন গোথ্রু করলাম এই স্পিচটা যেখানে আপনি বলছেন স্পেশালি ফতোয়া নিয়ে, আমি যেহেতু গ্রাম্য সালিশের প্রসঙ্গ আসলো সেখানে ফতোয়ার প্রসঙ্গটা নিয়ে আপনি কথা বলছিলেন,
তথাকথিত ফতোয়া, কারণ ফতোয়া কিন্তু শরিয়া অনুযায়ী বা ইসলামিক আইন অনুযায়ী একটা মতামত, আর বাংলাদেশে এটার তো অন্য কোনো গুরুত্ব নাই মতামত ছাড়া। কিন্তু যেটা রবিন বললো, রবিনের অভিজ্ঞতা থেকে জানলাম যে তার মায়েরও এরকম একটা, তার পরিবারেরও এরকম একটা ঘটনার শিকার হতে হয়েছে, তা এখন আমরা এই যে হাইকোর্টের বিভিন্ন রায়গুলো পাচ্ছি বিভিন্ন সময়ে, যেখানে সংবিধানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাচ্ছি, এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই ধরনের যে পরিস্থিতি আমাদের দেশে এটা মোকাবেলা করতে আমার মনে হয় আমরা অনেক বেশি শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারবো। এবং আপনি যে কথাটা বলছিলেন যে নেতৃত্ব দেওয়ার ব্যাপার, আর উনি এই নেতৃত্ব কিন্তু আমাদের সবার মধ্যে আছে, যে রবিন আজকে যে সাহসী কাজটা করেছে, আপনারা ওর জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, ও কিন্তু ভয় পায়নি, ও এসছে এবং এখানে ওই হয়তো সে হাজার হাজার মানুষের কাছে আজকে ওর অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার মাধ্যমে আরো কিন্তু অনেকজন কিন্তু মনে করবে যে তারাও কিন্তু তার পাশে দাঁড়াবে, ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোর ব্যাপারে তারা প্রতিরোধ জানাবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা সুযোগ দিচ্ছেন, এবং আমরা সবাই যাতে আমাদের হাতে যে হাতিয়ারগুলো আছে, আমাদের আইন, আমাদের হাইকোর্টের রায়, এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই ব্যাপারে আমরা আশা করছি আপনারা আরো অনেককে সচেতন করবেন এবং আপনারা অনেক বড় ভূমিকা নেবেন।
জি, আমরা যেহেতু কষ্টের মধ্যে থাকি ম্যাম, কষ্ট বলতে এই যে প্রতি বৃহস্পতি শুক্রবারের ভালোবাসার বাংলাদেশ বেশিরভাগ সময় কিন্তু দীর্ঘ নিঃশ্বাসে আর চোখের পানিতে ভারী হয়ে ওঠে, তখন নিজেদেরকে অনেক বেশি অসহায় আর ক্ষুদ্রকায় মনে হয়, তখন আপনাদের মতো যারা এই সব মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে, যেখানে সরব হচ্ছেন আপনাদের মতো মানুষজন, তখন মনে হয় যে তাদের কাছে ধর্ণা দিই, তাদের কাছে যাই, তাদেরকে নিয়ে আসি, যে আমরা না পারলেও তারা হয়তো সামনে থেকে এটি নেতৃত্ব দিবে। স্পেশালি আমরাও চাইবো যে এই ধরনের যাদের লিগ্যাল এইডের প্রয়োজন পড়ে সেসব প্রয়োজনে নিঃসন্দেহে আপনার কাছে আমরা দ্বারস্থ হতে পারি না, আপনি কি বলেন? আমার লিগ্যাল এইডের যখন প্রয়োজন পড়বে, স্পেশালি আমার যারা ভিকটিম, যারা বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট নিয়ে আসে আমাদের স্টুডিওতে, তখন আমরা তো কিছু দিতে পারি না, শুধুই লিসনার্স কমিউনিটির ভালোবাসা আর সহানুভূতি ছাড়া। বাট যদি লিগ্যাল এইডের কোনো প্রয়োজন পড়ে তখন আপনি তো সামনে আছেন,
আপনার কাছে আমরা
আপনার কাছে যাব এবং আপনি অবশ্যই আমাদেরকে বিফল করবেন না, এতটুকু আশা আমরা আপনার কাছে রাখতেই পারি। অন ইয়ার অন স্পট ভালোবাসা বাংলাদেশ অনেক বড় একটি অ্যাচিভমেন্টই বলতে পারি মেঘলা, যে তিনি উনি কথা দিয়েছেন কার্ডারন ওয়ার্ডস, এরকম কোনো ব্যাপার আসলে আমরা ম্যামের দ্বারস্থ হতেই পারি, রাইট? ওকে, আমরা কিছু টেক্সট নিই ম্যাম, কিছু ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করতেছি, স্পেশালি আপনার সাথে কথা বলাটা শেষ করতেছি। নেক্সট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। হ্যাঁ গুরু ভালো আছেন?
জি ভালো আছি। কে বলছেন? জি কে বলছেন, কোথেকে বলছেন? আমি ভালো আছি আকাশ, বাট আজকে আমি সময় একেবারেই নষ্ট করতে চাচ্ছি না আমার ভালো বা মন্দ লাগা দিয়ে। আমি আসলে জানতে চাই যে আমাদের যে বিষয়গুলো কথা হলো সেটি জনমত তৈরিতে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে দেবার জন্য আছেন ব্যারিস্টার সারা হোসেন। নেক্সট ফোন কল এবং লাস্ট দুইটা ফোন। হ্যাঁ আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
নাজমুল হাসান মুন, বিকাশ কুমিল্লা।
মুন কেমন আছেন? সুদূর কুমিল্লা থেকে। আচ্ছা মুন, ওই যে কুমিল্লাতে মিষ্টি পাওয়া যায় যে?
জি গুরু, আমি অনেক এক ঘন্টা ধরে ফোনে চেষ্টা করতেছি, আপনাকে পাচ্ছি না। আমি ফোনে কথা বলে আপনার সাথে খুব ধন্য হলাম। আমি
ও তাও ভালো। আমি মানে বলতে চাচ্ছিলাম যে টেলিফোনের ভেতর দিয়ে মিষ্টি এক ঘন্টা ধরে পাঠানোর চেষ্টা করছি, পাঠাতে পারেনি, এরকম কিছু বলবেন আমি তাই ভাবছিলাম। এনিওয়ে মন আমাদের সাথে আছে আজকে ব্যারিস্টার সারা হোসেন, যদি কিছু জানবার থাকে ওনার কাছ থেকে বা কিছু বলার থাকে ওনাকে প্লিজ বলুন।
আমি বলতে চাই যে আমরা মনে করেন যে মেয়েরা ছেলেদেরকে অনেক ধোকা দেয়, অনেক কিছু করে, এটা তো ঠিক না। এটা কিভাবে প্রতিরোধ করা যায়?
ধোকাধুকির যে ব্যাপারটা বলতেছেন আপনি, সেটি অলরেডি ম্যাম কভার করেছেন যে বোথ পার্ট থেকে এই ঘটনাগুলো ঘটে, এবং কখনোই ভালোবাসার বাহানাতে কেউ যেন এরকম প্ররোচিত কাউকে না করে, কেউ যেন প্রণোদনা সৃষ্টি না করে কাউকে কোনো ডিজাস্টার ঘটানোর জন্য। সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত, জনমত তৈরি করা উচিত। ম্যাম তাই তো বলছিলেন।
গবেষণা দেখাচ্ছে যে একদম উল্টো, অধিকাংশ ক্ষেত্রে নারীরা নির্যাতিত হচ্ছে এবং তারা কেউ কিন্তু বেরিয়ে এসে কথাগুলো বলতে পারছে না। রবিন যেমন তার কথা তার মায়ের কথা বললো, তার মা কিন্তু সেই কথাগুলো কারো কাছে ওরকম করে প্রকাশ করতে পারেনি, রবিনেরই করতে হলো।
ওকে ম্যাম, আমরা বিদায় নিচ্ছি, লাস্ট ফোন কল, তারপর ফর্মালি আপাতত দৃষ্টিতে ম্যামের কাছ থেকে বিদায় নেবো। আরেকটি কথা নিয়ে, অলরেডি একটা কথা নিয়েছি কিন্তু
আরো কথা
আমি কয়েকবার বলতেছি কথাটা, এই কারণে একদম ফেল লক ফাইনাল করে ফেলার জন্য।
একেবারে তো আমাদের ভল্টে থেকেই
যাবে। এক্স্যাক্টলি, স্টুডিওতে যারাই ভিকটিম হিসেবে আসুক, যদি কখনো লিগাল এইডের প্রয়োজন পড়ে, উইল গো টুয়ার্ডস ম্যাম। ঠিক আছে, এটা তো আছে, তার সাথে এগ্রিড, তার সাথে আরেকটি কথা একটু নিয়ে নেবো ম্যাম, আবার আসতে হবে আমাদের স্টুডিওতে,
খুবই খুশি হব।
জি লাস্ট ফোন কল নিচ্ছি, এবং এই ফাঁকে যদি কিছু টেক্সট তুই নিয়ে নিস।
ওকে, আজও আছেন আমাদের সাথে বরিশাল থেকে, আমাদের অনুষ্ঠানটি শুনছেন। অর্ণব আছেন, উনি আমাদের অনুষ্ঠানটা শোনেন এবং শুনছেন, এবং সারা হোসেনকে ম্যাডামকে অনেক পছন্দ করেন এবং তার কথা শুনে অনেক ভালো লাগছে। ওকে, একটা ফোনে যাচ্ছে।
ওকে, দ্য লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
জি গুরু, আমি শুনতে পাচ্ছি।
জি ভালো আছি। আপনাদের অগ্রপথিক সামনে বসায় কথা বলুন, ব্যারিস্টার সারা হোসেন। জি কথা বলুন।
জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, বলেন।
ম্যাম আমার মানে বিয়ে হয়েছে 8 বছর, আমার ব্রাহ্মণবাড়িয়া বিয়ে হয়েছে, তো আমাকে ওরা আনুষ্ঠানিক ভাবে উঠায় নিছে। পরে আমার আব্বা মনে করেন ফার্নিচার গহনা সবকিছু ওনাদের আশা পূরণ করছে, তো এয়ারটেলের একটা শেয়ার কিনবে, টাকা দাবি করছে, আমার আপু দিতে পারে নাই। তো এই মুহূর্তে আমি প্রেগনেন্ট হই, আমার বাচ্চা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করে, আমি বাচ্চা নষ্ট করি, আমার শরীরে অনেক টর্চারিং এর দাগ আছে। তো তারপর আপনি মনে করেন মেয়ে হইতে পরে ও একদিন দেখা এই যে গেল, আমিও দেখতে আসে নাই। পরে ইদানিং আপনার জানুয়ারি 22 তারিখে সে বিয়ে করছে, ওই এলাকাতে ব্রাহ্মণবাড়িয়াতে বিয়ে করে সে মানে সংসার করতেছে, আমি খবর পাই নাই। এর মাধ্যমে যেভাবে হোক জানছি, পরে ওরা বলে আমাকে নাকি পুকুরে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু কোনো কাগজপত্র কিছুই পাই নাই। পরে আমি মানে ওই এলাকাতে যাই, আমি ইয়েতে নিই, তো নেওয়ার পরে ই করছে, তো এই কোর্টেও যাই, কোর্টে যাওয়ার পরে ওনারা কাগজ দেখায় যে মানে তালাক দিয়ে দিচ্ছে 24 তারিখের একটা ডেট দেখায়, 28 আগস্টের 24 তারিখ। তো আইনের ক্ষেত্রে বলতেছে যে 3 মাস হয়ে গেলে ডিভোর্স হয়ে যায়, নিয়মটা আমি জানতাম না, কারণ আমি কোনো কাগজপত্র কোনো কিছু পাই না। আমার এলাকার চেয়ারম্যান হচ্ছে তারা মানে টাকা খাওয়ায়া টাকা খাওয়ায়া ই করছে, মানে
হাতে। আপনি কারোর কাছে কোনো পরামর্শ নিয়েছেন, কোন উকিলের কাছে গেছেন বা কোন সংস্থার কাছে গেছেন?
আমি পরামর্শ নিচ্ছি, আমি আইনের আশ্রয় নিচ্ছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি কোনো মানে আমার উকিলের কাছ থেকে কোনো কিছু বুঝতে পারছি না, যে ওরা বলছে যে ওরা কি করতে কাগজ দেখাই দিচ্ছে। এখন ও কালি জামিনের উপরে আসছে, মানে আমি ওকে কিভাবে আটকাতে পারবো? আমার আপনি
জি আপনি যে এলাকায় আছেন সেখানে নিশ্চয়ই আইন সহায়তা সংস্থা আছে, সরকারিও আছে বেসরকারিও আছে। আপনি কোর্টে যখন যাবেন কোর্ট প্রাঙ্গণে দেখবেন যে এই আইন সহায়তা সংস্থাগুলোর অফিস আছে। আর সরকারি একটা প্রথমে খোঁজ করেন, ওটা যদি না পান কাছাকাছি তাহলে বেসরকারি যেগুলো আছে ব্লাস্ট আছে মহিলা আইনজীবী আছে তাদের কাছে যেতে পারেন। আর না হলে আপনি প্রোগ্রাম শেষে মনে হয় এখানে আবার যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিতে পারবো। আপনার বোধহয় আরেকটু পরামর্শ নেওয়া দরকার যে কি করতে পারবেন।
হ্যাঁ আমার একটু পরামর্শের দরকার, কারণ আমি এখন কোন পথে যাবো আমি তাকে আটকাতে পারছি না, কারণ সে জামিনের উপরে জামিন নিচ্ছে।
হ্যাঁ সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, আপনার উকিল তো আছে, তারপরে আপনি এরকম কোন সংস্থার কাছে গেলে তারা আরো সহযোগিতা করতে পারবে।
তাহলে মানে যোগাযোগ করতে পারতাম আর কি, আমি ওরকম কোনো ই পাচ্ছি না।
আপনার ব্যবস্থা আমরা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দিব যেমনটা ম্যাম বললেন।
আপনি যদি গুরু আমাকে একটা মানে বড় মাধ্যম দেখায় দেন।
না বড় মাধ্যমে কথা বলছি আপনার সাথে অলরেডি,
আমরা প্রোগ্রামের পরপরই আপনার সাথে যোগাযোগ করতাম।
অলরেডি আপনার সাথে বড় মাধ্যম যিনি তিনিই কথা বললেন, যিনি কথা বলছিলেন আমি কিছুই না, জি আই এম নোবডি, বাট যিনি কথা বলছিলেন তিনি ব্যারিস্টার সারা হুসাইন, আমাদের যারা আইনজীবী হিসেবে যাদেরকে আমরা চিনি তাদের অগ্রপথিক যে কয়েকজন আছেন তাদের একজন।
আমার জিনিসপত্র আমার ফার্নিচার গুলা খুঁজতে পারতেছি না, আইনের ক্ষেত্রে গেছি ওরাও কোনো ধরা দেয় না, বড় বড় এসআই ওনারা পর্যন্ত পিছায় গেছে। আমার জিনিসপত্রগুলো
করা যাবে, করা যাবে, আমাদের দেশে আইন আছে, পারিবারিক নির্যাতন নিরোধ আইন আছে, সেটা ব্যবহার করা যাবে।
আচ্ছা ঠিক আছে গুরু, আমাকে পরে একটু জানাবেন গুরু।
জি জি আপনার ফোনে যোগাযোগ করে যেমনটি বললেন ব্যারিস্টার সারা হোসেন, ইনফ্যাক্ট যেমনটি বলেছিলেন অনুষ্ঠানের মাঝখানে এসে যে আপনার ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস বা আপনার সাপোর্ট থাকবে, অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে।
আচ্ছা গুরু আপনারা যদি সহযোগিতা করেন, আমার আব্বা খুব অসুস্থ, মানে কোনো কিছু কুলাইতে পারতেছে না।
জি
আমি আমার বাবার একটাই মেয়ে, আপনারা যদি সহযোগিতা করেন আমার মেয়েটাকে নিয়ে আমি ই হইতে পারবো।
জি ম্যাম কে আপনি থ্যাঙ্কস জানাই, আপাতত ফোনটি রাখুন, আমরা আপনার নাম্বারে কমিউনিকেট করার ব্যবস্থা করে দেবো, ইনফ্যাক্ট আমরা এতটুকুই পারবো।
আচ্ছা গুরু আচ্ছা ঠিক আছে,
জি এতটুকুই আমরা পারবো ব্যারিস্টার সারা হোসেন কে এই এই মানুষটির সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, যাতে করে সে যে সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন সমস্ত কিছুর জন্য সে পায়। ম্যাম এরকম বহু কষ্ট বহু দুঃখ সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে বিশ্বাস করবেন না প্রায় 50-55 লাখ হিট করে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়।
আপনারা আমাদেরকে আর একটু সময় দেন এনাদের সাথে যোগাযোগ করার, খুবই উপকার হবে সবারই মনে হয়।
এবং আপনি যদি সময় দেন, এই কৃতজ্ঞতা কোথায় রাখবো ম্যাম, যদি আপনি সময় দেন
অবশ্যই,
মানে আমি তো চাইবো যে আপনি প্রায়শই চলে আসেন
না যখনই ডাকবেন।
এবং যে পরিমাণ ইনভলভমেন্ট এই প্রোগ্রামে, এখন তো লিটারালি আমরা গোটা বাংলাদেশ কভার করতেছি, 11 কোটি পপুলেশন আমাদের নেটওয়ার্ক কভারেজের আওতায়। তো এবং দেশের বাইরে থেকে www.thakafm904.com স্ট্রিমিং করে গোটা বাংলা বিশ্বের স্পেশালি মিডল ইস্টে প্রচুর মানুষজন আমাদের এই প্রোগ্রামটি শোনে। এই প্রোগ্রামের ইনভলভমেন্ট হিউজ ম্যাম। আপনাকে যদি সংক্ষেপে ডাটা বলি, এমনও হয়েছে যে একটা ঈদের জন্য পথ শিশুদের কাপড় কালেক্ট করতেছি, শুধু একটা একটা করে কাপড় দেওয়াতেই 14,000 পিস কাপড় হয়ে গেছে, যেটা আমরা ঈদের আগ দিয়ে পথ শিশুদের কাছে পৌঁছে দিয়েছি। রানা প্লাজা ধসের সময় রক্ত চেয়েছি, মানুষ গায়ে রক্ত দিয়ে গেছে হাজারো ব্যাগ, আমরা শেষ অনুরোধ করেছি আর প্রয়োজন নাই আপাতত রক্তের। এরকম হাজারো হাজার অনুরোধ আছে, মানে বড় বড় এক্সাম্পল সেট করেছে ভালোবাসা বাংলাদেশের ছড়িয়ে। সো এই যে লিগাল এইডের জায়গাতে ম্যাম আপনি যদি সক্রিয় হয় যেমনটি বলছিলেন আমাদের সাথে থাকেন, এই মানুষগুলো এই কষ্টে থাকা মানুষগুলো পিছিয়ে থাকা মানুষগুলোর অনেক ভালো কিছু পাওয়ার একটা জারিয়া তৈরি হবে।
আপনাদের মাধ্যমে যদি একটা আবেদন রাখা যায় যে আপনাদের শ্রোতারা কেউ যদি দেখেন যে তাদের মধ্যে তাদের পরিবারের মধ্যে তাদের বন্ধুদের মধ্যে রবিনের মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেউ যাচ্ছে, তারা যেন তাদের অবশ্যই তাদের পাশে দাঁড়ায় এবং তাদের জন্য যে আইনি কোনো সহযোগিতা যদি দরকার হয় তারাও কিন্তু যদি হাত বাড়িয়ে দেয়, তাদেরকে যোগাযোগ করিয়ে দেয় কাছে যারা আছে তাদের সাথে। আপনার যেরকম এই প্রোগ্রামের মাধ্যমে কিছুক্ষণ আগে আমাদের যোগাযোগটা করে দিলেন, আশা করি আপনাদের সব শ্রোতারা এই ব্যাপারে কিছু ভূমিকা রাখবেন।
জি থ্যাংক ইউ, আমরা আপাতত আপনার অনুমতি নিয়ে বিদায় নিচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ
এবং সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ভালোবাসা বাংলাদেশ স্টুডিও আসবার জন্য। আপাতত বিদায় নিচ্ছি, একটু কিছুক্ষণের বিরতি, আবার ফিরে আসছি বন্ধু এখনই। আমাদের আজকের অতিথি বন্ধু রবিনকে সাথে দিয়ে তার পুরো জীবনের কথা আমরা শুনতে চাই। থ্যাংক ইউ।
এক্স্যাক্টলি, ছোট্ট একটি বিরতিতে নিচ্ছি, বিরতি নিচ্ছি, তবে বিরতি নেবার আগে আবারও নিয়মগুলো বলে দিতে চাই। বন্ধু কিভাবে SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 1660 এই নম্বরে। এবং জানিয়ে দিতে চাচ্ছি যে বন্ধু আপনাদের জন্য একটি দারুণ খবর, quickbuy.com.bd শো জন্য ঢাকা FM 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টে। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন 32 ইঞ্চি এলইডি টিভি। এবারে প্রশ্ন, বাংলা কোন মাসকে মধুমাস বলা হয়? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি চৈত্র। SMS করবার নিয়ম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস অ্যান্সারটি লিখবেন, এ হলে এ অথবা বি হলে বি, এবং পাঠিয়ে দেবেন 1660 এই নাম্বারটিতে। SMS পাঠানোর শেষ সময় 4 জুন শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো বন্ধু যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি একটু পরেই।
সরকারি নির্দেশনা অনুযায়ী সকল অনিবন্ধিত সংযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়া সংযোগ পুনরায় চালু করতে গ্রামীণফোন বায়োমেট্রিক পয়েন্টে আসুন। ফ্রি রেজিস্ট্রেশন করতে লাগবে বন্ধ সিম, এক কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের কপি। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com এ। চলো বহুদূর, গ্রামীণফোন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল অনিবন্ধিত সংযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়া সংযোগ পুনরায় চালু করতে গ্রামীণফোন বায়োমেট্রিক পয়েন্টে আসুন। ফ্রি রেজিস্ট্রেশন করতে লাগবে বন্ধ সিম, এক কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের কপি। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com এ। চলো বহুদূর, গ্রামীণফোন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল অনিবন্ধিত সংযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়া সংযোগ পুনরায় চালু করতে গ্রামীণফোন বায়োমেট্রিক পয়েন্টে আসুন। ফ্রি রেজিস্ট্রেশন করতে লাগবে বন্ধ সিম, এক কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের কপি। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com এ। চলো বহুদূর, গ্রামীণফোন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল অনিবন্ধিত সংযোগ ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়া সংযোগ পুনরায় চালু করতে গ্রামীণফোন বায়োমেট্রিক পয়েন্টে আসুন। ফ্রি রেজিস্ট্রেশন করতে লাগবে বন্ধ সিম, এক কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের কপি। বিস্তারিত জানতে ভিজিট করুন গ্রামীণফোন.com এ। চলো বহুদূর, গ্রামীণফোন।
যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূরে যাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ, মন যত দূরে যাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ। পতাকার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। পতাকার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। চিত্র ঝুলছে ঝুলুক এই দাবানল পড়া পুচুক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। চিত্র ঝুলছে ঝুলুক এই দাবানল পড়া পুচুক, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। Thank you.
খুব খুব চমৎকার একজন মানুষ এবং কথা দিয়েছেন আমাদের সাথে উনি থাকবেন, আবার যখন আমরা ডাকবো তখন আবার আমাদের সাথে আসবেন, কথা বলবেন, আমাদের বন্ধুদের সাথে কথা বলবেন। এনিওয়ে আরেকবার জানিয়ে দিতে চাই বন্ধু, যেটা সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটি দারুণ খবর, quickbuy.com.bd এর জন্য ঢাকা এফএম 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টের। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি 32-inch LED টিভি। এবারের প্রশ্ন, বাংলা কোন মাসকে মধু মাস বলা হয়? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি চৈত্র। এস এম এস করবার নিয়ম, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন কিউ স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনি অ্যান্সারটি লিখবেন। যদি হয় এ তাহলে লিখবেন এ, যদি হয় বি তাহলে লিখবেন বি এবং পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এস এম এস পাঠানোর শেষ সময় 4 জুন শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, যত বেশি এস এম এস করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো বন্ধু একদমই চুপ করে থাকা চলবে না, অবশ্যই অবশ্যই বেশি করে এস এম এস করুন যদি আপনি এই কুইজটি জিততে চান। আর অবশ্যই আমাকে এস এম এস করবেন, আমাদেরকে এস এম এস করবেন, ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানে এস এম এস করবেন। এবং এস এম এস এর নিয়মটি বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং যদি আপনি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার ভালো লাগার কথা, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভি বি, দেন স্পেস দিয়ে আপনার নাম,
আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। আর বন্ধু, ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4ঢাকা FM। এবং আপনি আমাদের এই পেজটি কিভাবে খুঁজে পাবেন সেটি বলছি, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM লিখে সার্চ দিলেই আমাদের ঢাকা FM এর পেজটি চলে আসবে, এবং দেখবেন যে এই যেই পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 57,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু, রিকোয়েস্ট করবো বরাবরের মতো যে আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং এখানটিতে আমরা অলরেডি একটি পোস্ট আপলোড করেছি, সেই পোস্টটিতে বন্ধু লাইক করবেন এবং কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারেন। এবং কিছুক্ষণের মধ্যে আরও একটি পোস্ট আপলোড করবো বন্ধু আমাদের আজকের অতিথি বন্ধু ফটোগ্রাফ দিয়ে। তো বন্ধু, এই দুটো পোস্টেই আপনি অ্যাক্টিভেট থাকতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, আপনি লাইক দিতে পারেন, যদি আপনি লাইক করবেন একবার কিন্তু কমেন্ট করতে পারবেন একাধিকবার, চাইলে শেয়ারও করতে পারবেন বন্ধুদের কাছে। তো বন্ধু, অবশ্যই অবশ্যই আপনি আমাদের পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন এবং আমাদের পোস্টগুলোতে আপনি অ্যাক্টিভ থাকবেন, এটি আশা করছি আপনার কাছে। আর আমাদের এই পেজে লাইক দিলে আপনি কিন্তু আমাদের সমস্ত আপডেটগুলো, প্রোগ্রামের আপডেটগুলো আপনি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। সো রিকোয়েস্ট করছি আরও একবার, আপনি যাতে আমাদের সাথে সংযুক্ত থাকেন এই জন্য।
থ্যাংক ইউ, থ্যাংকস এগেইন ব্যারিস্টার সারা হুসাইন, তার প্রেজেন্স এবং তার এক্সপার্ট ওপিনিয়ন। সত্যি আমাদের যারা লিসনার্স কমিটি মেম্বার যারা শুনছেন আমাদের সাথে, তাদের জন্য অনেক উপকারের হলো ব্যাপারটা। এবং আমাদের এর মধ্যে কথা হয়েছে যে যারা আমাদের স্টুডিওতে আসেন ভিকটিম, তাদের যদি আইনি কোনো সহায়তার প্রয়োজন পড়ে, তার জন্য অবশ্যই তার পক্ষ থেকে পরিপূর্ণ সমর্থন, পরিপূর্ণ সাপোর্ট, এবং উনি আমাদের পাশে থাকবেন। শুধু তাই না, আমরা চাইলেই উনি আমাদের স্টুডিওতে উনি আসবেন, সেই সেই কথা উনি দিয়েছেন। এবং উনি বলেছেন যে ভালোবাসা বাংলাদেশকে ঘিরে লিসনার্স কমিউনিটির যে ইনভলভমেন্ট আমি দেখলাম, সেটি সত্যি অনেক বড় একটি ব্যাপার। আমি চাই যে প্ল্যাটফর্মটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এই প্ল্যাটফর্মের সাথে উনার একটা সম্পৃক্ততা থাকবে বলে উনি কথা দিয়েছেন। তো এটি একটা আমাদের জন্য বড় পাওয়া। শুধু তাই না, আমরা চিন্তা ভাবনা করছি একটা পার্মানেন্ট হটলাইন তৈরি করা যায় কিনা, যার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আইনি সহায়তা নিয়ে কথা বলতে চান, তারা যেন অ্যাটলিস্ট কথা বলতে পারেন বা প্রাইমারিলি কথা বলার একটা জায়গা তৈরি হয়, সেই চেষ্টাটা অলরেডি উনি করবেন বলে জানিয়েছেন। তো ভালো কিছু হবে সেই আশায় আমরা আছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে রেগুলার গেস্ট রবিনের কাছে। রবিনের কাছে শুনছিলাম তার মায়ের কথা, আমি রবিনের কাছে একটু জানতে চাইবো। রবিন, ভালোবাসার মানুষ, মা ভালোবাসার সূতিকাগার হচ্ছেন মা, যিনি অলরেডি এখন না ফেরার দেশে। তো ছোটবেলা থেকে বড় হওয়া, রোমান্টিক ভালোবাসা বলতে যা বোঝায়, কখনো কি এরকম ভালোবাসা দেখা কখনো পেয়েছো তোমার জীবনে?
জি গুরু।
তবে শুনি একটু গল্প।
এরকম তারপর আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে একটা জায়গায় চাকরি করি, চাকরি নেই, সেখানে অনেকদিন চাকরি করার পরে দুটো মেয়ের সাথে আমার পরিচয় হয়, যাদের নাম না বললে নয়, মিতু আর ইতি, তারা দুটো বোন ছিল। তাদের সাথে প্রথম আমরা খুব, তাদের খুব ভালো লাগতো, তাদের ফ্রেন্ডশিপ মধ্যে চলাফেরা করতাম, খুব ভালো লাগতো। তারপর ওখানে একটা মেয়ে ছিল সুমিগুরা নাম, যে ইতু মিতুর সাথে চলতো, তাই ওকে আমার বোন বানিয়েছিলাম, যেহেতু আমার বোন নাই ও আমার বোন, ও ওদেরও ভাই ছিল না, তো ও আমার ভাই বানিয়েছে। সেখানে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল, নাম শহীদুল, তাই শহীদুল ছেলেটা ও আমার ওই বোনটাকে ও পছন্দ করত, সে কখনো বলে নাই। একদিন আমাকে বলে যে রবিন, তোর তো ও তো তোর বোন, ওকে তো আমার খুব ভালো লাগে, তুই যদি ওকে যদি বলিস তাহলে ও রাজি হবে। তাই আমি বলি আচ্ছা আমি ব্যাপারটা দেখবো, দেখি আগে বললাম। তারপর ওরাকে আমি বলি যে আমার তো একটা মেয়েকে না খুব ভালো লাগে, বলে কে, প্রথম বলতে যাইনি, তারপর বলি যে ও তোমার ফ্রেন্ড, ও তোমার খুব খুব কাছের একটা ফ্রেন্ড, তো বলি যে মিতুকে আমার খুব ভালো লাগে। তাই ও কি করছে, ও ওকে প্রথম বলছে বলার পর ও ও আমার কথাটা না বলে ও ও মৃতকে পছন্দ করত, আমার বোনকেও পছন্দ করত, প্লাস ও মৃতকেও পছন্দ করত। আমাকে খারাপ বানানোর জন্য যা যা কথা বলার দরকার ও তাই তাই বলতো। যে এমন একটা সময় আছে যে ইতু মিতু আমার ছেমাটা পর্যন্ত দেখতে পারতো না, আমার কথাই শুনতে পারতো না, ও এরকম এরকম ভাবে খারাপ একটা বিহেভ করতো। দেখা গেছে আমাদের টিফিনের সময় হতো, যখন টিফিন দিত ও আমাকে চেতানোর জন্য ওরা কি করতো টিফিন টেবিলের নিচে বসে দুজন একসাথে খেত, যাতে আমি একটু চেতি, আমার মনে হতো যাতে একটু হিংসা হয়। নিজের ক্ষেত্রে খুব খারাপ লাগতো, ওগুলো দেখতাম যে ও আমার বন্ধু হয়ে আমার এত বড় একটা ক্ষতি করলো, আর ওদের আমি কি ক্ষতি করলাম যে আজকে ওরা আমার শ্যামাটা বন্ধু দেখতে পারে না। সেরকম করতে 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 ওদের সাথে সম্পর্ক ভালো চলে, অনেক মাসে তো অনেক কথা শুনি, ওদের সম্পর্কটা আস্তে আস্তে ভালো চলে। তারপর একটা সময় ওদের ভিতরে একটা গিফট আদান প্রদান হতো, ও আরে গিফট দিত, ও আরে গিফট দিত। তা একদিন কি নিয়ে জানি ওদের সাথে একটা দ্বন্দ্ব বাধে, তখন ইতি বলতো যে আপনাকে বিশ্বাস করা সাথে কুকুরের বিশ্বাস করা অনেক ভালো। এই কথাটা ওর ভিতরে খুব লাগছে যে ও আমাকে এই কথাটা বললো। তাই ও আস্তে 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 আর পরে ইতির আব্বুর সাথে দেখা রাস্তায়, তাই ওনাকে বলতেছে যে আপনি মেয়ের সাথে আমার খারাপ বিধ বলছে নেগেটিভ কথাগুলো, আপনি মেয়ের সাথে আমার এই হয়েছে এই হয়েছে। ও ওর ধারণা ছিল যে ওনার আব্বাকে বললে ওনার মেয়েটা ওর সাথে বিয়ে দিবে। তাই এরকম বলতে ওর আব্বু একটু রাগি টাইপের ছিল। তারপর বাসা যাওয়ার পর ওর মাকে নাকি অনেক মারধর করে, মিতুর মাকে মিতুর আব্বু মারধর করে, অফিসে আসতে দিবে না, আসতে দেয় না পরের দিন। তা আমাদের ফলের যে পিএম ছিল, তারপর ওনার লোক আসে না, বাড়িতে খবর পাড়েছে, তো মিত্র আব্বু আসছে, আব্বু এসে বলছে যে সজল নামের ছেলেটা যে চাকরি করে তা আমার মেয়েকে আমার মেয়ে দুটো দেব না। তারপর আমাদের ক্যান্সার বলছে আচ্ছা ঠিক আছে ওর স্যালারি পাওয়া পর্যন্ত থাকুক, আচ্ছা ঠিক আছে স্যালারি পাওয়া পর্যন্ত থাকুক, তারপর ওকে আমরা ই করে দেবো। তা এর বিরুদ্ধে মিত্র নূপুর সৈদুলের কাছে ছিল, তা সৈদুল যে গিফট গুলো দিয়েছিল মিত্রে ওই গিফট গুলো ফেরত দিয়ে দিয়েছে, আর মিত্র যে নূপুরটা ছিল এই নূপুরটা সৈদুলের কাছে নিতে যাচ্ছে। যে ধর আব্বু জিজ্ঞেস করে যে তোর নূপুরটা কোথায়, তখন ও কি জবাব দিবে? তখন নূপুরটা আসতে আনতে যাচ্ছে, কিন্তু নূপুরটা ওর কাছে ছিল, কিন্তু ওটা চাল খেয়েছে কি যে ও বলছিল যে নূপুরটা আমার
সব কিছু একদম নূপুর কেন্দ্রিক।
জি
নূপুর বলতে ওই যে সাদা চান্দির নূপুর,
পায়ের নূপুর,
হ্যাঁ পায়েরই তো নূপুর, হাতে যাতে হয় না পায়ে হয়, আর কিছু মানুষের নামে হয় নূপুর। আর ছেলেটির নাম কি রে যে গান করে,
তপু,
তপুর গানে হয় নূপুর। তো আমি বলছি যে এই যে নূপুর সেটা কি সাদা যে চান্দির নূপুর গুলো ওইটা নূপুর, কিন্তু গোল্ডেন কালার বা গোল্ড প্লেটের তৈরি অনেকেই পরে, ওগুলো চাইতে আমার মনে হচ্ছে যে মেয়েদের পায়ে চাঁদি সাদা রঙের নূপুর গুলো যেটা হয় সেটাই মনে হয় ভালো মানে,
রাইট?
বা অনেকে হোয়াইট গোল্ড পড়তে পারে। এখন কথা হচ্ছে যে আমি আর তো দেখলাম কিভাবে, তাহলে কি মেয়েদের পায়ে নূপুর দেখি কিনা? আমি সুন্দর জিনিস আসলে সুন্দর দেখায় মেয়েদেরকে, এবং নূপুরের আওয়াজও কিন্তু অনেক ভালো লাগে, আর ভালো লাগে গানটা। গানটা শোনা হয়েছে সময় যখন নূপুরের নূপুর নিয়ে কাড়াকাড়ি অবস্থা
জেনা করে শুনি,
শোনা হয়নি নূপুরকে তো আক্ষরিক অর্থে বিখ্যাতই করেছে তো ওই গানটা দিয়ে, শুনি গানটা।
ছোট দিনের চাঁদ এনে দেব বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তোরে বলো যাবে কি যাবে কি। জানি তুমি আমি আমাদের তোরে তোমার ছোট তোরে বলো নিবে কি চাঁদের আলো যদি ভালো লাগে চলে যাই ফিরে আর আসবে না যত ভালোবাসি তারে দূরে চলে যাবে তা তো আমি জেনেছি সাগর এক পাশে বালি আমার ছোট তোরে বলো যাবে কি যাবে কি।
আমরা শুনছিলাম নূপুর নিয়ে একটা টানাটানি বা কাড়াকাড়ি অবস্থা, শহীদুল ভার্সেস এবং মিতু এবং সাথে রবিন উইটনেসের ভূমিকায় কি হয়েছে সেই নূপুর নিয়ে সেটি জানব। আর সেই সাথে ইনফ্যাক্ট আগে জেনে আসি, বলছিলে যে শহীদুল বলছে মিতুকে নূপুরটা নিতে, রাইট? আচ্ছা, তারপর
তারপর ওর প্ল্যান ছিল যে নূপুরটা নিতে যাবে, ওই মিতু শহীদুল একসাথে কথা বলবে, কিছু বকাটা ছেলে ওকে ফিটিং এ ফেলাবে। একদিন মিতু আমাকে বলছিল যে আমি যেতে পারি, রবীন্দ্র সাথে যেতে হবে,
তোমাকে বিশ্বাস করে মিতু,
পরে বিশ্বাস করে। তারপর প্রথম ও রাজি ছিল না, তারপর না হে না গেলে আমি যাবো না, তো উনি শহীদুল আমার কাছে ঠিক আছে আমি ওকে বলবো, আমি প্রথম যেতে চাইনি। তো মিতু আমাকে একদিন এসে বলে আপনি চলেন আমার দুপুরটা যদি আনতে পারি আপনার ইতে, আমি গেলাম, মনটা খুব খারাপ ছিল। তখন আমি যাই অটোর ভিতরে, ও একটা ফোন দেয়, ফোন দিলে আমি তখন বুঝতে পারি যে এখানে কোনো কিছু একটা হচ্ছে। তখন আমি কিছু কিছু করতে পারতাম না, কারণ অটোর ভিতরে তো হয়তো অনেক মানে সিন্ডিকেটের ব্যাপার ছিল, কিছু করতে পারলাম না। আমি তাকে যাই এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ যদি দিনের দুপুরে মেরে ফেলতো তাও কে কখনো বলতে পারতো না। তো একদিন হঠাৎ তখন হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, ওদেরকে মার্কেটের ভিতরে রাখছি, তো যে যে পোলারা ওকে ফিরিং দেবে ওই পোলাটা আসতে দেরি হচ্ছে। তা আমি একটা পর্যায়ে বলি শহীদুল ওরা ওরা চলে যাক, ওরা চলে যাক, ওদের যেতে দেয়, আর ওর আব্বু তো খুব রাগে। তোকে আমি তখন বুঝতে পারি যেখানে একটা কোনো কিছু হচ্ছে, তখন বুঝতে পারছি যে যে শহীদুল ও চলে যাক, ওর আব্বু তো একটু রাগে, ওকে তো ওদেরকে তো খুঁজবে। তাই প্রেম করে দিলাম যে ওকে তোর আমি বিকালবেলা নিয়ে এসে দেবো, যাতে ওর হাতের ওর হাত থেকে বাঁচানোর জন্য, কারণ ওখানে আমার কোনো করার কিচ্ছু ছিল না। উনি জানতে পারতো যে আমি চালাই কাজটা করি, তার ওরা ওরা আমাকে তখন মেরে ফেলে। তখন একটা অটো আছে এই মুহূর্তেই, অটোর মধ্যে ওদেরকে তুলে দিই, তুলে দেওয়ার পরে অটোটা কিছু দূর যাওয়ার পরে পোলাপে না আসে, তো ও দৌড় দিয়ে ধরে, ও আসলে দৌড় দিয়ে যাওয়া ধরে অটোটা ধরার জন্য, আমি ওকে জড়াই ধরি, সে তো যাস না, ও চলে তো যাক তোর আমি আনে দেবো। সেখান থেকে আমি ওদেরকে আনে দেয়, আনে দেওয়ার পরে আমার তারপর সালমান নামে একটা মেয়ে ছিল, ওনার সাথে আমি চলতাম আমাদের গ্রামের গ্রামের বাড়ি দিই, ওনার সাথে চলতাম। তো মৃত্যু আমার প্রতি একটু দুর্বল হয় যে হ্যাঁ আগে অবিশ্বাস করছি, উনি আমার এতবার উপকার করলো, উনি আমার পক্ষে দুর্বল হয়, তো ওই সালমা নামের মেয়েটাকে
তখন থেকে দুর্বলতা শুরু হয়।
জি, তখন ওই সালমা নামের মেয়েটাকে আপাটাকে বলে যে আপনি বাইরে তো এরকম আমাকে বলছিল, তখন তো আমি রাজি ছিলাম না, তো এখন তো আমার মা আপনি বাইরে সাথে সম্পর্ক করতেছে, তখন আমাকে পরে সালমাফা বলছে আচ্ছা দেখি, আমি ওকে বললাম, সালমাফা আমাকে বলে আমি ডাইরেক্ট দিদিকে নাক বলে দিই, তাই না, কষ্ট যা পাইছে আগে পেয়েছে, আমি কষ্ট পাইতে চাই না। তারপরে এরকম চলতে থাকে, তো ঈদের ছুটি দেয়, তো ও আমার নাম্বারটা নিয়ে যায়, আপনার নাম্বারটা একটু দেন, ও গ্রামের বাড়িতে যায়। ঈদের আগের দিন ও আমাকে ফোন করে, ফোন করে অনেক কথাবার্তা বলে এরকম, তারপর ও আমাকে একটু ভালোবাসার কথা বলে এরকম, আস্তে আস্তে ওর প্রতি আমি একটু দুর্বল হয়ে যাই। দুর্বল হয়ে যাওয়ার পরে এরকম সম্পর্ক চলতে থাকে, ও ও ঢাকা আসে, এরকম আমাদের সম্পর্ক সুন্দর মতো চলতে থাকে তারপর আবার ওর একটা বোন ছিল, বোনের পর নাসির নামের একটা লোক ছিল, ওর ছোট বোনকে পছন্দ করত, কিন্তু আমাকে বলছিল, কিন্তু আমি প্রথম আমি অতটা কেয়ার করিনি, তা ওর ছোট বোন ভাবছিল কি যে আমার ওদের প্রতি আমার একটা হিংসা ছিল যে বলার জন্য, তা ওরা নিজেরা নিজেরা সম্পর্কটা হয়, হওয়ার পরে ওরা আমাদের প্রতি একটু হিংসামি করত, যাতে আমাদের সম্পর্কটা যাতে না টিকে এরকম করত। তা একটা সময় ও ঈদের আবার ছুটি দিল, রোজার ঈদ দেশে চলে যেতেছে, তো আমাকে ও খুব কান্না করতেছে, আমাকে ফোন দিত, যখন একটু ফাঁক পাইতো তখনই ফোন দিত, খুব কান্না করতেছে, তাই আমাকে বলে যে আমরা তো চলে যেতেছি, আপনি একটু গাড়ির সামনে আসেন, তখন আমি খুব স্পিড ওদের গাড়ির সামনে যাই, তখন নিচে যে পিঁপড়া আমার যে কামড়াইয়া খুব লাল বানাতে, কিন্তু আমি বুঝতে পারি না আমার আবেগের ঠেলায়, ওরা এক নজর দেখবো ও চলে যেতেছে, তো গ্রামের বাড়িতে যায় হতে ঈদের সময় অনেক মানুষ
পিঁপড়ায় কামড় দিচ্ছে, ওদিকে কোনো খেয়াল নাই।
জি না,
চোখ কোথায়?
চোখ গাড়ির দিকে।
মন কোথায়?
মন ওর দিকে,
মনও তো গাড়িতে।
তারপর মন চাইছিল যে আমিও গাড়িতে চলে যাই,
তো চলে যাই,
তারপর সেখান থেকে ও চলে যায়, তারপর পরের দিন ও পোয়ার ফোন দেয় না, তখন মনে খুব টেনশন লাগে যে কত মানুষ যাইতেছে আসতেছে, ও আর কোনো ফোন টোন দেয় না, নিজের কাছে খারাপ লাগতেছে, ও কিছু হইলো নাকি, না গাড়ির দামে পড়লো নাকি, নিজে একদিন সকাল পরের দিন সকালবেলা 11টাতে ফোন দেয়, ফোন দিয়ে আমি তো খুব খুশি ও আমাকে ফোন দিছে, তারপর এরকম কথাবার্তা বলি, ও আমার সাথে কথাবার্তা বলে, তো একদিন হঠাৎ করে বলতেছে যে আমাকে না দেখতে আস, সে দেখতে আসছে ছেলে পক্ষ দেখতে আসছে, তাই আমি কই তোমাকে বিয়ে দিয়ে দেবে, কই না, আর ওরা আমার প্যারেন্ট ছিল যে ও আমার সাথে চলে যাবে বাড়ির থেকে এসে আমার সাথে চলে যাবে, ও বলছে, আমি আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে যে বিয়ে হবে না।
পরিচয়ের পর থেকে সম্পর্ক কতদিন?
এক বছর দুই তিন মাস।
এক বছর দুই, এর মধ্যে দেখা সাক্ষাৎ হতো?
একসাথে চাকরি করতাম।
তো চাকরি করতে একসাথে?
জি।
আচ্ছা, তো দেখা সাক্ষাৎ তো সবসময় হচ্ছে, ঘুরতে টুরতে কোথায় যেতে?
না, গ্রুপ কোনো জায়গায় ঘুরতে যেতাম।
শুধু চাকরির যে দেখা হচ্ছে এটাই?
জি জি।
কিভাবে প্রেম করতে?
অফিসে
থাকা, কাজ করতে,
গানের চাকরি করতাম।
ও আচ্ছা, তখন কি এই বাটনটা ওদিকে পাস করো, দেই ফাঁকি একটু দেখে নিলে এরকম?
জি গুরু।
আর মিছি মিছি হাসি?
জি গুরু।
হ্যাঁ,
ও এক ফ্লোরে ছিল, আমি এক ফ্লোরে ছিলাম, ও ছিল দোতলা, আমি ছিলাম তিনতলা,
দোতলা থেকে দৌড় দিয়ে এসে তিনতলাতে এক মিনিটের জন্য
আবার ফোনে কথা বলতাম।
ফোনে কথা?
জি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ফোনে কথা বলতাম,
এক ফ্লোর থেকে আরেক ফ্লোর ফোনে কথা বলতে, সে নাই ফোন কোম্পানিতে লাভ হয়েছে। আর এমনি খাবার দাবার দেখা যাচ্ছে ওখান থেকে, তোমার জন্য এটা খাবার নিয়ে এসেছি নিয়ে যাও, এরকম কিছু?
এটা খুব কম হতো।
মানে কি আবার ভয় হতো সুপারভাইজারের কাছে না পড়ে যায়?
ভয় তো কি, ওর আব্বার কাছে যদি কেউ বলে দিত, তো ওকে যদি খুব মারধর করতো, ওর আব্বার টুট কথা আগে টাইমের ছিল।
আচ্ছা, দৌড় দিয়ে একবার একটু এক ঝলক দেখে চলে আসলো এরকম?
জি গুরু।
আর তখন বান্ধবীর আশপাশ থেকে ঠেলাঠালি করতেছে, খুনসুটি হচ্ছে, আসছে তোর
বাবা, অনেকে অনেক কাছে বুঝতো, কেউ আসলে মাইন্ড করতো,
মাইন্ড করতো, মাইন্ডের ছড়াছড়ি দেখি, এমনি কি দিত না বাংলা সিনেমায় যেরকম দেখি আর কি, মানে আসছে বলে যে একটু কোন দিয়ে
সখীরা
সখীরা আর কি যাচ্ছে তোর হবু বর তার কেমন ছিল ওই দিনগুলো
তখন বুঝাতে পারবো না
গান তো সব সময় স্মৃতি ধারণ করে ওই সময় কি গান বেশি শুনতা তোমার মৃত্যুর কথা মনে করে
তখন ওর একটা পছন্দ ছিল
দেখি
যে হিন্দি গান হারে হারে
আচ্ছা আচ্ছা
আর আমার একটা পছন্দ ছিল আমার পছন্দের গান এমন আমার পাথর তনে সুদ্রদেবের
খয়ে খয়ে হারিয়ে যাবে আর সামথিং এমন আমার পাথর তো নয়
সুব্রতদেবের
আচ্ছা আচ্ছা সুব্রতদেবের আচ্ছা
আর একটা গান ছিল যে দেলাল খানের কাটানার জবেলা একা একা গেলা ভালোবাসা রেখে জ্বালা
সুব্রতদেবের গান তো অনেক বিখ্যাত একটি গান সেটা অনেক আগের গান
যে আমি গানটা ছোটবেলা থেকে পছন্দ করতাম আমার এখনো খুব ফেভারিট গান সুব্রতদেবের গানটা তারপর সেখান থেকে ও চলে আসবে বাড়িতে বাড়িতে এখন ও সকালে কথা না বিয়ে হবে না উনি চলে আসবে বিয়ে হলে
এই গানটা শুনে শুনে কি তখন প্ল্যান করেছিল যে প্রেম একটা করাই লাগবে জীবনে
জি গুরু
হ্যাঁ
জি গুরু
দেখছিস নি মনের কথা বলে দিচ্ছি ছোটবেলায় যখন গানটা শুনতে আর ভাবছেন যে প্রেম একটা করাই লাগবে কল্পনায় কি দেখছে বলো তো
গানটা শুনে গুরু মানে এত ভালো লাগতো যে নিজের কাছে খুব রোমান্টিক মনে হতো
সেই রোমান্স দিয়ে কি কি চিন্তা করতে নৌকা চালাচ্ছ নাকি গাড়ি নিয়ে ঘুরতেছ নাকি ঘুড়ি উড়াচ্ছ দোলনা দিচ্ছে তাহলে
এমনি কেমন জানি
কেমন জানি কি জানি
মানে নিজের কাছে খুব ভালো লাগতো খুব
ভালো তো লাগতোই কল্পনাতে কি কি নিতে
আমার সুন্দর একটা ভালোবাসা মানুষ হবে
হলো দিয়ে তারি নিয়ে কি করছো হাঁটতেছো
সুন্দর একটা সংসার হচ্ছে
ও সংসারে চলে গেছেন অ্যাডভান্স ছেলে
ভাই কল্পনা ছিল
সংসারে বাচ্চা কাচ্চা কয়জন
একটা মেয়ের স্বপ্ন ছিল
একটা মেয়ে স্বপ্নে থাকতো
স্বপ্ন দেখছিলাম গুরু
চেহারার কিছু অবয়ব আন্দাজ করতে পারছিলে
জি গুরু
কিরকম লম্বা চুল তুমি আগেই বলছো সেই
লম্বা চুল খুব ভালো লাগে
শুরু থেকে
একটা মোবাইল একটা পিকচার ছিল ছোট্ট মেয়ের বাচ্চা ওই মেয়েটা স্বপ্ন দেখছে যে ও আমার মেয়ে
ওইটা মেয়ে আর চুল লম্বা রাইট আর গায়ের রং
গায়ের রং শ্যামলা
শ্যামলা তোমার কখনো ফর্সার জন্য মন টানেনি
জি না গুরু শ্যামলা হোক মনটা ভালো হতো
কালোর জন্য মন কাঁদাইছে তোমাকে আমি তোমার মায়ের কথা বলছি সে তুমিও কিন্তু রঙের ব্যাপারে আসলে তেমন আগ্রহী হওনি যে আসলে তোমার মধ্যে সাদা সাদা সাতটা সলিড একটা মনের বসবাস করে এটাই বুঝতে পারলাম তোমার কথা শুনে চাইছো যে একটা শ্যামলা টাইপের না টিপটা কিন্তু বড় করে দিবে মাথায় রাইট ছোট টিপ না টিপ দিবে না ছোট টিপ দিবে দিল আর শাড়ি পরা
জি গুরু আর আমার একটা কালার পছন্দ বেগুনি কালার
বেগুনি কালারের শাড়ি ওকে ওই
বেগুনি কালার শাড়ি সব ভালো লাগতো না কিন্তু বেগুনি কালার জিনিসগুলো সবথেকে বেশি ভালো লাগতো
ভালো লাগতো শাড়ি না অন্য কিছু ওই মিতুর সাথে মিল কতটুকু ওই কল্পনায় দেখা মেয়েটির সাথে
ও আমার হবে আমি ওর ওর হব ও ওর কাছে জানলে তো ঠিক আছে দূরে সরে না দেবো ওর দাদা আমার কাছে দূরে সরে না
না হলে তুমি আরো একদম জানি যেভাবে দুই হাতকে একসাথে করতেছে ওরকমই হলে কোনো ব্যাপার না বলছি যে কল্পনার সেই মেয়েটির সাথে ওর চেহারার মিল কতটুকু পেয়েছে
অনেকটাই পেয়েছি ওর মনটাও অনেকটা পেয়েছে চেহারাটা অনেক
ওই কল্পনার যে মেয়েটি তোর মনটাও দেখছিল
আমি চাইছিলাম শ্যামলা হোক কিন্তু তার মনটা ভালো হোক যে আমাকে বুঝবে যে আমাকে ভালোবাসবে
এই গানটাই তোমাকে ভালোবাসতে শিখাইছে প্রেমে যে পড়তে হবে সেই নেশাটা ধরাইছে ভালোবাসা কিন্তু এরকমই জিনিস যেটি মানুষকে বিমূর্ত করে তোলে ভালোবাসা এমনই একটি অতি পার্থিব অনুভূতি যে বিভিন্ন ফর্মেটে বিভিন্নভাবে মানুষের মনের মধ্যে জায়গা করে নেয় একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সর্বোচ্চ আধুনিক জায়গাতে এভাবে ভালোবাসা ছাপ ফেলে যায় ভালোবাসা সবচাইতে সাধারণ মানুষ থেকে শুরু করে সবচাইতে স্মার্ট পিপল তাকেও ছুঁয়ে যায় ভালোবাসা আসলে অমলিন ভালোবাসার সত্যি দারুণ এক অনুভূতির নাম ভালোবাসার জন্য এত বেশি মহিয়ান এবং সব ক্ষেত্রে ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা একটা সাধারণ মানুষের জীবনে ঘটুক আর অন্যান্য সাধারণ কোনো মানুষের ভিতরে ঘটুক সেটি রবিন হোক না এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফেক্ট কোনো কোনো ব্যক্তি হোক ভালোবাসা তো ভালোবাসাই তাই না রবিন
জি
তুমি তোমার গান তোমার সুব্রদেব তোমার মিতু এখান সাথে কি দুনিয়ার আর কিছু তুলনা চলে তাহলে এটাই তো স্বকীয়তা এটাই তো সত্তা আমি কি না ইট ডাজেন্ট ম্যাটার আমার অনুভূতি, আমার মৃত্যু, আমার গান, আমার শুভ্রদেব, এখানে সবকিছু শেষ, রাইট? ভেরি গুড। তারপরে
আচ্ছা, তারপরে যাবার আগে আমি কয়েকটা এসএমএস কি পড়তে পারি? ওকে, আমাদের সাথে অনেক বন্ধুই যুক্ত হয়েছেন। আহমেদ মেহেদি হাসান রাজু আছেন, উনি সৌদি আরব থেকে আমাদেরকে শুনছেন এবং বলছেন যে রবিন ভাইয়ের গল্প শুনছেন, খারাপও লাগছে কিন্তু এখন আবার ভালো লাগছে, মজা পাচ্ছেন। আছেন আমাদের সাথে হিমেল খান বরাবরের মতো অনেকগুলো করে কমেন্ট করছেন, অনেক অনেক অনেক। আছেন
হিমেল খান,
অনেক সুন্দর সুন্দর কথা লিখে অসংখ্য কমেন্ট করতে
থাকেন। আমি খেয়াল করি, ভালোবাসি হিমেল। আমার সকল অবগতির জন্য জানিয়ে রাখছি হিমেল, অলরেডি আমি নোটিস করি যে তুমি এত টেক্সট দাও, নিঃসন্দেহে ভালো লাগে, এটা একটা এফোর্ট তোমার ভালোবাসা আমাদের কাছে পৌঁছে দেওয়া। থ্যাংক ইউ।
আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 তে। এবং আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আপনার ভালোবাসার কথা, ভালো লাগার কথা, জীবনের সফলতার কথা, যে কোনো আঙ্গিকের কথাই আপনি শেয়ার করতে পারেন। সেজন্য যেভাবে আপনি আমাদেরকে এসএমএস করবেন তার নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4 ঢাকা FM। এবং যেভাবে আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ঢাকা FM এর পেজটি। এবং দেখবেন যেখানে লাইকিং এর সংখ্যা 58,000 প্লাস, একটু আগে 57,000 ছিল, তো সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে আমরা একটি পোস্ট আপলোড করেছি বন্ধু, সেখানটিতে লাইক করবেন এবং আমাদের পেজে লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7।
ওভার টু রবিন, শুনছিলাম তার ভালোবাসার মানুষের কথা।
গুরু মাসুর একটু কথা রেখে আসছিলাম, যখন ওই মৃত্যুর সাথে আমার একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল মাসুর সৌদিলের নিয়ে, তখন একটা মেয়ে নাম রত্না ছিল, একটা কাজ করতেছি আমার পাশে কাজ করতেছে, একদিন হঠাৎ করে ফরাত নামে একটা ছেলে ছিল আমার সাথে, তো একটা গান গাইছে নীলঞ্জনা চোখ দুটো টানা টানা, তো এই গানটা গাচ্ছিলাম, তো ওকে আমি ফলো করি নাই যে ও নীল জামা পরে আসছিল, তো আমার দিকে তাকায় রয়েছে। তো ফরাত বলছিল যে ওই মেয়েটা মানে তোকে পছন্দ করে, ও সবসময় তোর দিকে তাকাতে হয়, তো ওই মেয়েটা ভাবছিল যে মরে দেখে আমি এই গানটা গাইতেছি। তো একটা তা আমি অনেক ওই মৃত্যুর ইটা খারাপ দেখে কোনো সময় আমি লাঞ্চে বাসা পেতাম না, খাওয়া দাওয়া করতাম না ঠিক মতো, একদিন মেশিনে বসে বসে চুপ করে বসে রেখেছি, তো ও একদিন আসছে, আসার পর ও আমার সাথে কথা কইতেছে যে আপনি বাসা যান নাই উপেন না, তো বলছিল যে আপনারা কয় ভাই বোন, আপনার আব্বু আম্মু, আর আমি বলছি যে আমার আম্মু নেই, এর প্রতি তো ও আমার একটু ইমোশনাল হয়ে যায়। তার দুদিন পরে ও আমাকে বলছিল যে আপনি একটু অফিস শেষ করে নিচে একটু দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে। আমি ওর ফাঁকে জিজ্ঞেস করলাম আমার দেশের বাড়ি কোথায়, ওরা কয় ভাই বোন, তারপর দাঁড়াইছি, ও আমাকে অনেক কথা বলার পরে ও আমাকে প্রপোজ করলো, প্রপোজ করলো, আমি হ্যাঁ না কিচ্ছু বলিনি, না বলি নাই, তো এরকম কথাবার্তা চলতে থাকতো, ও আমাকে প্রচুর লাভ করতো, ও দুটা সিম করছে এক সিরিয়ালের, একটা আমাকে দিচ্ছে একটা ও চালাইতো। মনে করতাম যে মিতু আমাকে দেখে দেখে সৌদুলের আমার সাথে দেখায় সৌদুলের সাথে এরকম করতো, তাই আমিও ঠিক আছে দেখা দিই আমিও পারি, এরকম একটা ইয়ে কাজ করতো। তারপর ও এরকম সম্পর্ক চলতে থাকে, ও খুব বুড়ার শখ ছিল, রত্নার খুব বুড়ার শখ ছিল, ও যখনই ফাঁক করতো খালি ঘুরতে যেত। একদিন আমরা ঘুরতে যাই, পড়া ছিল সাথে, একদিন ঘুরতেছি অন্ধকারের ভিতরে একটা রাস্তা দিয়ে যাইতেছি, তো আমাকে হঠাৎ করে হাতটা ধরে ফেললো, তো নিজের পুরো শরীর ঠান্ডা গেল, নিজে অবাক হয়ে গেলাম, লাজুক টাইপের, আমি লাজুক টাইপের ছিলাম, তো ও যেন আমার হাতটা ধরে বলো পুরো
লাজুক টাইপের লজ্জা পাবে, বাট হাত ঠান্ডা হলো তো বডি ঠান্ডা হয়ে গেল কেন?
তোমরা হঠাৎ করে হাতটা ধরে ফেলছো
নর্মাল ওয়েদারে,
আমি এরকম ভাবে কখনো মেয়েদের সাথে একসাথে হাঁটা চলি নাই।
পৌষ মাসের কনকনে শীতের মধ্যে হাতটা ধরেনি, সে তো ফ্রিজে যেতে রাস্তার মাঝখানে প্রথমে এই ফিলটা পাওয়া না।
তারপর এরকম চলতে থাকে, একদিন আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাই, তো ও খুব রিকোয়েস্ট করে গ্রামের বাড়িতে ঠিক আছে না যাওয়ার জন্য, ও খুব কান্নাকাটি করে, ও বাসের টিকিট পর্যন্ত কেটে দেয় আমার জন্য। তারপর আমি যতক্ষণ মধ্যে বাড়ি পর্যন্ত না পৌঁছেছি ও খালি ফোন দিত, আর ফোন দিলে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম কথা বলতাম, আমি ফোন দিতাম ম্যাক্সিমাম ও ফোন দিত। তারপর ও আমাকে একটা শার্ট গিফট করেছিল। তারপর নিজে চিন্তা করলাম যে একজনের উপর জিত করে একটা মেয়েকে কেন সর্বনাশ করলো, নিজের প্রতি এই কাজটা একদিন লাগলো যে ও তো আমার সাথে কোনো দোষ করেনি।
আমি শহীদুলের উপর জেদ করে এই কাজগুলো
কাজ করতাম, ওকে আমি কখনো মন থেকে প্রেম করতাম না।
আচ্ছা,
তখন ওনাকে একদিন তখন আমি বলতেছি কি করবো, নিজে ভাবতাম ও তো ওকে তো আমি তো কখনো মন থেকে লাভ করি না, আর আমি তো একজন জিত করে এই কাজটা করতেছি, ও তো কোনো দোষ করে না, ওর জীবনটা নষ্ট করার তো কোনো অধিকার আমার নেই। একদিন ওকে আমি বলি, একদিন
সব কথা খুলে বললাম,
ও খুব কান্না করবে। ওদিন প্রায় দু ঘন্টার মতো কথা বলছি, ও খুব কান্না করছে, আমি ঠিক আছে না করে দিছি, ও খুব কান্না করে। তারপর সকালবেলা বলছে যে সকালবেলা ফোন দিছে, খালি একটা বার বলছে আপনি রাত্রে যা বলছেন সব ভুল, আমি আবার অফিসে চলে আসবো, আবার এসে দেখা করবো। আমি কই না তুমি চলে যাও, তোমার ও বলছিল যে আমি গ্রামের বাজার চলে যাবেন, যদি আপনি যদি আমার সাথে সম্পর্ক না রাখেন আপনার সাথে কখনো দেখা করবো না। তারপর সকালবেলা বলছিল যে আপনি যা বলছেন রাতে সব ভুল বলছিলেন। আমি কই না, ও গ্রামের বাড়িতে যায়, ও খুব কান্নাকাটি করত, গ্রামে যায়, ওর বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরে ও যখন বিয়ের পিড়িতে বসে, ও আমাকে তখন ফোন দিয়েছে যে আপনি একটা বার বলেন যে আমাকে সত্যি ভালোবাসেন, তা আমি এই বিয়ের পিড়ি ছেড়ে আপনি আপনার কাছে চলে আসবো। আমি কইছি না। তখন ও আমাকে একটা কথা বলছিল যে আজকে আমাকে যতটা কান্দাছেন এই কান্দানো একদিন আপনার কাঁদতে হবে। তখন ভাবি নাই যেরকম তো হবে, যেরকম গেছে ওর একটা ছেলে হয়, ও আমাকে
বিয়ে হয়ে যায়।
হ্যাঁ জি, ওর বিয়ে হয়ে যায়, ওকে না করার পর ও এখানে বিয়ে করে।
তুমি না করলে যেহেতু তুমি তাকে ভালোবাসো না।
জি না,
শহীদুলের উপর রাগ করে তুমি সম্পর্কটা কন্টিনিউ করছিলে, তাহলে তাকে জানিয়ে দিয়েছো যে তাকে তুমি ভালোবাসো না, যেহেতু এটা অন্যায় হচ্ছে এই চিন্তা করে জানিয়ে দিয়েছো। এবং মেয়েটি বিয়ের পূর্বে পিড়িতে বসে বসা অবস্থাতে মেয়েটি তোমাকে বলেছে যে তুমি এখনো যদি বলো রত্ন, এখনো যদি তুমি বলো তাহলে সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। তুমি বলেছো যে না, আমি তোমাকে
ভালোবাসি
না। পরে
তখন আমাকে বলছিল
একটা সময় তুমি আমার জন্য কান্না করবে যেভাবে তুমি আমাকে কান্দাচ্ছ। এখন বর্তমান অবস্থা কি?
তারপর ওর বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পর ও একটা ছেলে হয়, ছেলে হওয়ার পর আমাকে ফোন দিয়ে বলে যে আমার একটা ছেলে হয়েছে। তারপর আমি কই এই চিন্তা ওর যাওয়ার চিন্তা, ও তো কল দিব হয়তো একদিন দুদিন ওর স্বামীর হাতে ধরা বলে, এরপর আমি চিন্তা ভেঙে ফেলি যাতে ও আমার সাথে যোগাযোগ না করে। এরপর ওর মৃতের সাথে সম্পর্ক হওয়ার পরে তো যখন দেশের থেকে ও ফোন দেয় যে আজকে তো আমরা দেখতে আসছে, আজকে তো বিয়ে, আজকে তো বিয়ে হবে না, বিয়ে ঈদের পরে হবে, কোনো সমস্যা নেই। তারপর আচ্ছা ঠিক আছে, আমার কাছে ভালো লাগলো।
মৃত্যু বা প্রসঙ্গ আসছে কেন
একটু কথাটা মাঝখানে রাখি আসছিলাম, কথাটা বললাম। তারপর
ও রত্নার প্রসঙ্গটা তুমি এইভাবে বললা, মৃত্যুর কথা শুরু করেছিলে তুমি, দেন মৃত্যুর প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে বিয়ে হওয়ার কথাবার্তা চলতেছে। তারপর
ঠিক আছে সকালে কথা, ও বিকাল গাড়ি চলবে, উঠবে রাতে চলে আসবে ঢাকা।
বাট মৃত্যুর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক তো গভীর, রাইট?
জি। তাই
কিন্তু তুমি মিসগাইড করেছো রত্নাকে।
জি জি।
ওকে।
তারপর ও বিকাল দিকে চারটা পাঁচটার দিকে হঠাৎ করে ওদের বাড়িতে বলে মানুষ, আমি জানি না, ওদের বিয়ের আয়োজন হয়, তো ওর ছোট বোনটা জানতো ইতি, ও আমাকে একটা বার ফোন দিয়ে বলে নাই যে রবীন ভাই এই ঘটনা হইতেছে এখন কি করব। ও আমাকে না বলে আমার একটা কলিগ ছিল নাসির, ওকে বলে যে এরকম ঘটনা, আমার রাতে সন্ধ্যা সাতটা বাজে তখন ওই নাসির আমাকে বলে যে রবীন এই তো ঘটনা হচ্ছে। তখন আমার কাছে 7-8 হাজার টাকা ছিল, আর আমার একটা কাকা ছিল পাশের, ওনাকে আমি কাছে কিছু টাকা চাই। আমি তখন মাসির পাশে দ্রুত চলে আসি, আমার খুব কান্তাছি আর আর্তেছি যে কি কি বলে, আসলে কি আমি ভুল শুনতেছি না তো। আসি, আসার পরে ডাইরেক্ট ওর সাথে ইতির সাথে কথা বলি, আমি কই ইতি একটা বারের জন্য মিতির দেওয়া কথা বলি, কয় না দেওয়া যাবে না, ওর সাথে অনেক লোকজন। আমি বলি তুমি আমার 3টা ঘন্টা সময় দাও, আমার ঢাকা থেকে আসতে তোমার এনেছেন, আজ তোমার হাত জোর করে অনুরোধ করছি তুমি আমার 3টা ঘন্টা সময় দাও, পুরোদিন তোমার পায়ে ধরে ধরি। ও আমাকে বললো যে দেখেন এটা সিনেমা না, এটা বাস্তব। তখন ওর কথাটা শুনে নিজের কাছে খুব কষ্ট লাগলো, আমার ভালোবাসা প্রতিদিনকে ওরা এভাবে দিল, ওদের জন্য আমি কিছু করি নাই, আর ওরা আজকে আমার 3টা ঘন্টা সময় দিতে পারলো না। সেখান থেকে অর্দুলা ভাই ফোনটা ধরাই দেয়, ধরাই দেয় অর্দুলা ভাই যে বলায় যে এটা কিছু না, এটা কয়েকদিন পর ভুলে যাবেন, এটা কয়েকদিন পর ভুলে যাবেন, সপ্তাহে সব কিছু ভুলে যান। এই কথাটা শোনার পর আমি নিজের কাছে খুব কষ্ট লাগে, তখন ঘরের ভিতরে খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর তখন আমি আস্তে আস্তে বাসায় চলে আসি, বাসায় চলে আসে ঘুমের ওষুধ, এক দোকান তো সব দিত না, কিন্তু দোকানে 5টা 4টা পরিচিত আটা এরকম থাকতে 16টা ওষুধ আমি খাই, খুব
না পাওয়ার ইতে
16টা ওষুধ ঘুমের ওষুধ খাই। তখন আমি পুরো আমার শেষ নাই, ঘরের ভিতরে কেউ নাই, সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছে আমার। এক রাত একদিন কোনো হুঁশ নেই, মানুষের বাড়ি থেকে বাইরের থেকে আমার গেট নক করতেছে, কিন্তু আমার কোনো হুঁশ নেই, আমার চোখ মুখ লাল, আমি পাগলের মতো হয়ে গেছি, আর না পাওয়ার যন্ত্রণায়। তা ওরা আমার সাথে কোনো যোগাযোগ করতো না, ফোন টোন দিত না, তারপরও ফোন টোন দেয় না, সেরকম নিজে কান্তামার করতাম যে এই কি ছিল আমার জীবন, তারে যাদেরকে বেশি ভালোবাসি হয় তারা আমার কাছে দূরে সরে যাবে, নাহলে দুনিয়া ছেড়ে আমার মাকে আমি বেশি ভালোবাসতাম, সেও আমার কাছে আমার কষ্টটা না বুঝে সে দুনিয়া ছেড়ে গেছে। তখন কিছুতেই মানতে পারতাম না, তখন অভিযোগ দিতাম, খুব খারাপ লাগতো। এমনও গেছে আমি 3 বেলা 2 দিন না খেয়ে থাকতাম, আমি খিদার যন্ত্রণায় পানি খেয়ে থাকতাম, কিন্তু অনেক সময় বমি করে দিতাম, শুধু দু চোখ দিয়ে খালি কান্না করতাম, কেউ আমার কষ্টটা বুঝলো না। একটা বার সবাই আমার খালি উপরটা দেখলো, ভিতরটা একটা বার কেউ দেখলো না। তখন এরকম নাকে থাকতে থাকতে
পরে কি তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি?
যোগাযোগ পরে ও আসছিল, আসলে একদিন ওর সাথে আমার 3 দিন দেখা হয়েছে বিয়ের পর। তারপর
সে ভালো আছে তার সংসারে?
জি, ওর একটা মেয়ে হয়েছে। এখন
কত বছর হলো তার সাথে সম্পর্ক?
2012 সালে আগস্ট 24 ওর বিয়ে হয়,
আর আজ 16, অলমোস্ট আগস্ট সামনে আর কি, 4 বছর প্রায়।
জি গুরু।
তো রত্নার কথা চাইতে ঠিক হলো যে মেয়েটি তোমাকে পাগলের মতো ভালোবাসত, যার সাথে তুমি জেদ করে অভিনয় করে ভালোবাসার ভান করেছিলে, তখন রত্নাই তো বলেছিল যে আমাকে যেভাবে কান্দাচ্ছেন ঠিক সেভাবে একসময় কাঁদতে হবে। তাই তো হলো, এই মিতু ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি তোমার সাথে করলো যা তুমি করেছিলে রত্নার সাথে, তাই তো?
জি গুরু।
এবং ঠিক একই কষ্ট তুমি পেলে যেভাবে তুমি কষ্ট দিয়েছিলে রত্নাকে, তাই তো?
জি গুরু।
এটাই ঘটে চলেছে, এবং আমাদের আজকের যিনি গেস্ট অফ অনার ব্যারিস্টার সারা হোসেন এটাই বলবার চেষ্টা করছিলেন যে ভালোবাসার হাত দিয়ে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটে চলেছে, এত বেশি ঘটমান অনুভূতি এই ভালোবাসা যার হাত ধরে অনেক রকমের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যেমন এই যে ঘুমের ওষুধটা তুমি খেয়েছিলে সেই সময়, সেটা থেকে কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত, অথবা তুমি যখন কষ্ট দিলে সেই মেয়েটিকে, তখন রত্না নামের মেয়েটিও কিন্তু বড় কোনো দুর্ঘটনার হাতে জড়িয়ে যেতে যেতে পারত। তো এই ঘটনাগুলো কিন্তু অহর্নিশ ঘটে চলেছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, শহরে, আরবান কি রিমোট, সব জায়গাতেই ঘটনাগুলো ঘটে চলেছে, যেটা আমাদের আজকের গেস্ট অফ অনার সারা হোসেন বলছিলেন। তো এই ব্যাপারগুলোকে বন্ধকল্পে কিন্তু আমাদেরকে উদ্যোগী হতে হবে, এবং এই ঘটনাগুলো যেন না ঘটে, এটা একটা মানবিক ব্যাপার অ্যাকচুয়ালি, সেই জায়গাটার জায়গা থেকে আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। তো ফাইনালি সবকিছু হারিয়ে এখন কি অবস্থা? এখনো কি তার প্রেমে পাগল? এখনো কি সুব্রদেবের এই গান আর তার স্মৃতি নাকি?
সব গান শুনি
আর তার স্মৃতি নেই মোটামুটি?
ওকে আমার আজও মনে পড়ে, ওকে আমি কখনো ভুলতে পারি না, সবসময় মনে পড়ে।
এরকমই চলবে বাকি জীবন?
বলতে পারি না গুরু।
সে তো তার মতো করে সংসারই হয়েছে, ভালো আছে, সুখে আছে। তুমি কি বিরহেই সারা জীবন পার করে দিবে? আর কোনো বার অ্যাটেম নিয়েছিল নাকি ওরকম 16টা ট্যাবলেটের মতো?
জি গুরু, মাঝে মাঝে খেতাম।
ও, মাঝে মাঝে অ্যাটেম নাও?
জি গুরু।
কি হবে, তুমি একজন রবিন যদি চলে যাও কি হবে এমন বলো তো?
একটা সময় যে মানুষের কাছে শুনতাম যে দুধ আর আনারস খেতে খেলে বলে মানুষ মারা যেত
ইচ্ছা করে খেতে।
একদিন এরকম খাওয়া দাওয়া, কিন্তু আমার ভাই আমাকে অনেক মারধর করে, আমার বেল দিয়ে ঘরের ভিতরে আটকে অনেক মারধর করে।
এই টেন্ডেন্সি কি এখনো আছে না গেছে, এই যে জীবন শেষ করে দেওয়ার যে টেন্ডেন্সি আছে এখনো?
জি না গুরু, কিন্তু মাঝে মাঝে হঠাৎ ঘুমের ওষুধটা খেতাম, যদি নিজের কাছে খুব খারাপ লাগতো ওষুধটা খেতাম, খাই মাঝে মধ্যে হঠাৎ, এখন খাই না।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
জানি না যে জায়গাটাতে মেঘলে আমরা কোনোদিন কাজ করতে পারবো কিনা। আমরা চেষ্টাই করে যাচ্ছি, চেষ্টাই করে যাচ্ছি, এই জায়গাটার আসলে কোনো পরিবর্তন আসবে কিনা। আসলেই আজকে উনি কথাটা খুব খুব মেনশন করেই বলেছিলেন, আমিও এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা ইনফ্যাক্ট চেষ্টা করতেছি অ্যাটলিস্ট, বাট কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারছি কিনা সেটা নিয়ে আসলে ভাবনার বহুত সুযোগ আছে। যে আমরা একজনকে ভালোবাসতেছি, পরে মুহূর্তে তাকে হয়তো ডাম্প করতেছি, তার হাত ধরে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সো এরকম দুর্ঘটনার পরিমাণ কিন্তু কম না, হিউজ, প্রায়শই হচ্ছে এগুলো। এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের স্ট্রাকচার্ড কোনো কাঠামো না, যে কাঠামোর মাধ্যমে এই ব্যাপারগুলোকে নিরুৎসাহিত করা যাবে। এটার জন্য জরুরি হচ্ছে এই সামাজিক একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এই সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ তৈরি করা, যাতে করে এই ধরনের ঘটনা কেউ না ঘটায়।
এবং গুরু দেখছেন আপনি যে সুইসাইড করে কিন্তু ভিডিও আপলোড করছে ফেসবুকে,
মানে খুবই চুপ যাচ্ছে সবকিছু। জাপানিজ একটা জায়গা আছে যেখানে একটা সুইসাইড কর্নার আছে, যেখানে গিয়ে নাকি তারা সুইসাইড করতে পছন্দ করে। দে আর সো ফ্রাস্ট্রেটেড। তো এরকম কোন ট্রেডিশনের দিকে যে চলে যাচ্ছে কিনা আস্তে আস্তে, দুঃখজনক, খুবই দুঃখজনক। এই জায়গাগুলোর পরিবর্তন চাই রবিন, এই জায়গা এই এইভাবে ভাবনার কোনো সুযোগ নাই। আরে ভাই, তুমি যদি তোমার মায়ের কথাই চিন্তা করো, যেই অপরাধ বোধ নিয়ে, যে যে মানসিক কষ্ট নিয়ে তুমি বড় হয়েছো, তো এই মায়ের ঋণ শুধরানোর জন্য যে 10টা জনম তুমি শুধু মায়ের পাপমোচনের জন্য, মায়ের মা যেভাবে স্যাক্রিফাইস করেছে তোমাদের জন্য, আর যেভাবে কারো মা মা বলে কথা, যেভাবে অপদস্থ হয়েছে তোমাদেরকে মানুষ করার জন্য, তোমাদেরকে ভালোবাসার জন্য, এ তো মহীয়সী নারী। মহীয়সী নারী কি শুধু বড় বড় পাস দিলেই হয় আর যুদ্ধে জয় করলে হয়? মহীয়সী নারী তো তোমার মা, যাকে গায়ের রঙের জন্য কি সে দায়ী ছিল? স্রষ্টা তাকে তৈরি করেছে ওইভাবে, প্রকৃতির খেয়াল যে প্রকৃতি ওইভাবে তাকে তৈরি করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যে তিনি তৈরি করেছেন তাকে ওইভাবে, তার জন্য কি না কষ্ট পাইতে হয়েছে তাকে, তার জন্মে, তার ননদে, তার ননদের স্বামীরা, ইভেন তার নিজের স্বামী কিভাবে অপদস্থ করেছে, মারেছে, ধরেছে, লোকজনের সামনে বেইজ্জত করেছে, ছোট ছোট সন্তানের সামনে তাকে বেইজ্জত হতে রেখেছে, এটা কত বড় কষ্টের একটা মায়ের জন্য। আমার আমি যখন আমার সাথে আমার বউ থাকে, আমার সন্তান থাকে, আমি যদি সামান্যতম কোনো নেগেটিভ কিছু কারো কাছ থেকে শুনি, মাথায় আগুন ধরে যায়। কারণ একজন বাপ সে তার সন্তানের কাছে সবসময় হিরো হিসেবে থাকতে চায়, একজন স্বামী তার স্ত্রীর কাছে সবচেয়ে সুপারস্টার হিসেবে থাকতে চায়, এটা সবাই সবার মতো করে থাকতে চায়। সেখানে কারো সামনে যদি কোনো রকমের নেগেটিভ কিছু হয়ে যায়, সেটা কেউ মেনে নিতে পারে না। সেখানে তোমার মা বিনা দোষে, বিনা কারণে, তার রঙের জন্য, তার সৌন্দর্যের জন্য, যেটার জন্য সে কোনোভাবেই কোনো অংশে দায়ী ছিলেন না কখনো, তাকে কথা শুনতে হয়েছে, অপদস্থ করেছে দিনের পর দিন, তাকে মারধর করা হয়েছে, সালিশ বসানো হয়েছে, ছোট ছোট বাচ্চা কাচ্চার সামনে তাকে অপদস্থ হতে দেখেছে, একটা মায়ের মন কতখানি কষ্ট পেতে পারে? সেগুলোর রিভেঞ্জ তোমাকে নেওয়া উচিত ছিল। এইভাবে নিজেকে কিভাবে বড় করা যায়, অনেক বড়, মেলা বড়, প্রতিষ্ঠার এমন কোন জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় যাতে করে আমি আর 10টা মানুষকে এরকম হতে দিব না। যারা আমার মাকে এভাবে অপদস্থ করেছে তাদের সামনে আমি এমন একটা এক্সাম্পল সেট করব যাতে করে এরকম পরিস্থিতি কেউ কোনো সময় কল্পনা করার সুযোগ না পায়। আমার মাকে তো জীবদ্দশায় কোনো ভালো লাগা দিতে পারলাম না, যে মা তার সারা জীবন দিয়ে গেছে আমাদেরকে আগলে রাখার জন্য। ঠিক তাই তো, তোমাদেরকে মানুষ করার জন্য, তোমাদেরকে অনেক মা আছে না ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে নিজের মাস্তি করার জন্য, নিজের পালো লাগার জন্য যাচ্ছে না। জন্ম দিয়েই কি সব মা হয়ে যায় নাকি? মা হওয়ার জন্য বড় এক ফুলসেরাত পার হতে হয়, মা হওয়ার জন্য জঠরে সন্তানের সাথে সাথে ভালোবাসাকেও চরম ভাবে ধারণ করতে হয়, মা হওয়ার জন্য পাগলের মতো স্যাক্রিফাইস করতে হয় যেমন তোমার মা করেছে। সব মায়ের পদধূলি পদধূলি নিলেই কি সন্তানের জীবন অভিষিক্ত হয় কিনা? অবশ্যই হয় না, সব মা মা না? দেখতেছ না রাত দিন মায়ের সন্তান পড়ে থাকতেছে আবর্জনার পাশে, দেখতেছ না যে মায়ের সন্তান ছুড়ে মারতেছে জানালা দিয়ে, দেখতেছ না পরকিয়ার নাগর রে বাঁচানোর জন্য সন্তানদের গলা টিপে হত্যা করতেছে? হচ্ছে না এসব ঘটনা? তোমার আমার চোদ্দ পুরুষের ভাগ্য, চোদ্দ পুরুষের ভাগ্য যেরকম মায়ের ঘরে জন্ম নিয়েছি, যারা তার সন্তানের ভালো লাগার জন্য জীবনটাকে ধ্বংস করে দেখে এতটুকু দ্বিধাবোধ করে না। তো সে মায়ের জন্য যদি হাজার বছরও জন্ম নাও তুমি হাজারবার, আর তার জন্য যদি স্যাক্রিফাইস করো, তাও তো সেই ঋণ শোধ হবে না, হবে? তুমি আছো রত্নারে নিয়ে, তুমি আছে মিতুরে নিয়ে, ওর জন্য জীবন দেব, তার জন্য জীবনকে নিব, এই জীবন কেনা বেচার ভিতরে আছো, লজ্জা করে না? আমি জানি না পরপার থেকে মানুষ দেখতে পাই কিনা, যদি সত্যি তোমার মা দেখতে পাই, এই দুঃখে আবার জন্ম নিয়ে আবার মারা যেত। মন চায় না কখনো যে মা সারা জীবন কষ্ট করেছে, যে মায়ের জন্য কিছুই করতে পারোনি, কিছুই দেখিয়ে দিতে পারোনি এই জীবদ্দশাতে, সে মন তো না ফেরার দেশ থেকে দেখুক যে তার সন্তান রবীন কত ভালো আছে, কত বড় হয়েছে, তার স্যাক্রিফাইস, তার কষ্ট বৃথা যায়নি, এটা দেখুক, নাকি এটা দেখবে রোজ আত্মহত্যার মহোৎসব করতেছে, আত্মহত্যার রিহার্সেল দিচ্ছে, একসময় দড়ি দিয়ে ঝুলে যাচ্ছে, একসময় ট্যাবলেট খেয়ে নিচ্ছে, এটা দেখবে? দুঃখজনক, এগুলো আর শেষ কোথায় বুঝি না আমি, আদরের শেষ হবে কিনা। মনে পড়ে মায়ের কথা? মায়ের এই কষ্টের কথাগুলো মনে পড়ে? অপদস্থ হয়েছে চোখের সামনে মনে পড়ে? ওই শালিশের কথা মনে পড়ে?
জি গুরু।
তোমার বয়স কত? তোমার
এখন বর্তমানে?
তখন বয়স কত?
তখন ছিল 7 বছর।
সব তো মনে থাকার কথা তাহলে। বলতো মায়ের চেহারাটা কি ছিল, কিভাবে দাঁড়িয়েছিল তোমার মা, কে কে ছিল শালিশে, কিভাবে অপমান করতেছিল, কও দেখি।
একটু কালো ছিল, একটু খাটো ছিল, সেখানে একটু ভালো সুন্দর ছিল।
মায়ের মুখের চেয়ে সুন্দর মুখ আছেনি দুনিয়ায়?
জি না।
হ্যাঁ বলতো সে একদম শালিশের ঘটনাটা বলো দেখি, কিভাবে কি হচ্ছিল
তখন গ্রাম্য
মনে করার চেষ্টা করো কখনো এইসব ঘটনা।
জি গুরু, আমি কোনোদিন বলতে পারবো না, যতদিন
বলতে পারবো না তো তুমি এইসব বিলাসিতা করার সুযোগ পাও কখনো জান দেওয়া দিই? বলো দেখি কি কি হয়েছিল শালিশের সময়।
তখন সবাই কম বেশি চাইছিল যে সংসারটা আবার টিকুক।
তোমার মা কি করতেছে? বেচারি দাঁড়ায় আছে।
জি
দাঁড়ায় আছে কোনায়, রাইট?
জি।
তুমি কোথায়?
আমি আলাদা দাঁড়ায় আছি।
মাকে দেখতেছো?
জি।
বুঝছো যে মায়ের বিচার হচ্ছে?
জি। মা কান খুব কান্না করতেছে।
কি বলে কান্দতেছে মায়?
সবার সামনে তার দোষ না করে দুই হওয়ার বিচার হইতেছে, খুব কান্না করতেছে
অপমানে।
জি গুরু।
বুঝতে পারছো এটা যে অপমানে মা কান্দতেছে? ওই বয়সে বুঝতে পারছিলা?
জি গুরু।
কি বুঝতে পারছিলা মা কেন কান্দতেছে, মনে কি বলছিল তখন তোমার ওই বয়সে?
তখন আমি যদি যদি বড় হইতাম।
বড় হওয়া কেন, ছোট হওয়া অবস্থাতে তো যে বিচার করছে হাতে কামড় মেরে দেওয়ার কথা হিসাবে।
কারণ আমি ছোট হয়ে অনেক কিছু করতে পারতাম না।
আমার তো মনে আছে জানিস, আমার খুব কাছের একজন মানুষকে শালা বলে গালি দেওয়াতে আমি যে ঝাঁপ দিয়ে ধরে ফেলেছিলাম ওইরকম বয়সে।
আচ্ছা
ভালো কিছু না এটা, বাট এটাই তো হওয়া উচিত না?
সেটাই,
এটা আমি বলছি না যে এরকম করো তোমরাও, বাট এটাই। তোমার কি হয়েছিল?
আমার যাতে আমার ফুবা ফুবির জন্য এই অবস্থা যে তাদেরকে আমি গলা টিপে দিই।
হ্যাঁ এরকম মনে হচ্ছিল?
জি গুরু।
নামে এটাকে প্রমোট করছি না কিন্তু অফিসিয়ালি অন ইয়ারে, বাট এটা ঘটেছিল। এই বোধটা এরকমই কাজ করার কথা, এরকমই কাজ করে, বাট এটা তো নিরুৎসাহিত করতেছে, এটা তো অবশ্য আইন হাতে তোলার নেয়ার কোনো মানে হয় না যখন যতক্ষণ আমি অনিয়ারে কথা বলছি। তারপর তারপর কি মনে হচ্ছিল মা যখন এরকম কাঁদতেছে দাঁড়ায় আছে অসহায়ের মতো, বুঝতে পারছো যে মা অপমানে কাঁদতেছে? ওই বয়সে বুঝতে পারছিল?
খুব খুব কান্না করছে
যে বাপ ছিল।
জি গুরু।
বাপের দিকে তাকাচ্ছিল যে এই এর কারণে হচ্ছে এসব?
জি গুরু।
ওই ক্ষোভটা কি তৈরি হচ্ছিল নাকি হচ্ছিল না?
তখন বাবার প্রতি খুব জিদ ছিল, তার চেয়ে বেশি বেশি জিদ ছিল ফুপু
যারা রাজনীতি করে আলাদা করার চেষ্টা করছে।
জি গুরু।
মায়ে কি বলে কাঁদতেছে মনে ছিল, মনে আছে?
চুপচাপ
শুধু কাঁদতেছে,
চুপচাপ শুধু শুধু কাঁদতেছিল।
মীমাংসার দিকে যায়। আর ফুপা ফুপু এরা কি করতেছে?
সাবধান করে দিছিল যাতে ভবিষ্যতে এরকম কাজ যাতে আর না করে।
তোমার ওই বন্ধুর কথা মনে পড়ে?
জি গুরু।
তোমার বোনের ভাষা লাশ সেটার কথা মনে পড়ে পুকুরে?
জি গুরু।
তোমার মা তখন কি করতেছিল?
মা তখন ঘর লাগতেছিল,
গিয়ে যখন জানলো গিয়ে দেখলো তখন
তখন সে পাগলের মতো হয়ে গেছিল।
ভালো লাগা কই পাইছে সারা জীবনে, দেখছো কখনো ভালো লাগা পাইতে?
জি না গুরু, খুব খুব যন্ত্রণা বা কষ্ট, সে সুখ কোনো জিনিস কোনো চোখে দেখেনি।
এখনো ছটপট করতেছে তার রূপ, তুমি না দেখলে আন্দাজ তো করতে পারো। কারণ তার সন্তান ভালো নাই, তার সন্তান একবার রত্নার জন্য ই করে, একবার মৃত্যুর জন্য যান দেয়, সরকারি মাল হয়ে গেছে, জেন চেন যান দিয়ে বেড়ায় 42 লাশের মতো। তো যার সন্তান এরকম করতেছে নিঃসন্দেহে তার রূহ ছটপট করতেছে, একটা কড়াইয়ের মধ্যে কোনো কিছু রাখলে যেরকম ছটপট করে, মুস্তাকিমের কাবাবের টাইপের ওরকম ভাবে হয়তো ছটপট করতেছে তার রূহ।
আমার জীবনে আমার মাকে ফিরে পেয়েছি
আবার জীবন। জীবন কি তোমার নেওয়ানি ভাই, কথায় কথায় তুমি জীবন দিয়ে দাও। জীবনে বেঁচে থেকে বড় কিছু করার নেশা জন্মায় না, জেদ জন্মায় না যে অনেক বড় হতে হবে, অনেক বড় কিছু করতে হবে। আমার মায়ের এত কষ্টে এত স্যাক্রিফাইজের পাওয়া এই জীবন, এটা কোনোভাবেই এভাবে হেলাফেলা করে ধ্বংস করা যাবে না, এরকম কোনো জেদ আসে না পৃথিবীর জন্য ভেতরে? আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, দিয়ে অনুষ্ঠান শেষ করব। স্পেশালি আই এম রিয়েলি টাচড এবং বারবার আজকের আমাদের গেস্ট অফ অনার ব্যারিস্টার সারা হোসেন তোমার কথা বলছিল, তোমাকে মনে হয় তার নাম্বার দিয়েছেন তিনি, তোমার নাম্বার আমাদের কাছে কমিউনিকেট করছিল, আমরা তাকে নাম্বার দিয়ে দেবো, হয়তো প্রয়োজনে ফোন দিতে পারেন। যেভাবে কথা বলছিলে তুমি, যেভাবে তোমার অনুভূতির কথা শেয়ার করতেছিলে, তাতে কিন্তু সে অনেক অনেক খুশি যে অন্তত এই জেনারেশনের ছেলেরা তো আত্মবিশ্বাস নিয়ে সব কথাগুলো বলে, এবং সে খুব টাস্ট, এবং সে বলছিল যে আমি এগুলো নিয়ে কাজ করতে চাই আপনাদের সাথে সক্রিয়ভাবে। আমরা রবিনেশ গল্পের একদম শেষ মুহূর্তে চলে আসছি, অলরেডি আমরা একদম শেষ মুহূর্তের দিকে, আমরা কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, তারপর আজকের অনুষ্ঠান শেষ করব।
বন্ধু আছেন আপনি আমার সাথে, আমাদের সাথে, এবং টেক্সট করছেন, কমেন্ট করছেন ফেসবুকে। সো ফেসবুকের পেজটি আমি আর একবার বলে দিতে চাই, অ্যাড্রেসটি সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm। আর বন্ধু অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর পেজটি পেয়ে যাবেন, এবং যেখানে দেখবেন লাইকের পরিমাণ 58,000 প্লাস, এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো প্লিজ আশা করছি ওখান থেকে আপনি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। আর এখান থেকে আমরা দুটো পোস্ট আপলোড করেছি, সো পোস্ট দুটোতে আপনি অ্যাক্টিভ থাকবেন, লাইক দিয়ে এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে পোস্ট দুটি আপনি শেয়ারও করতে পারেন বন্ধুদের সাথে। এবং অবশ্যই বন্ধু আমাদের কেমন SMS করছে আপনি SMS করুন আপনার মনের কথা লিখে, এবং যদি কথা বলতে চান গুরু হিতেশ্রমের সাথে এবং আজকের অতিথি বন্ধুর সাথে তাহলে আপনার নাম্বারটি লিখুন এবং নামটি লিখে আপনি SMS করুন 16260 এই নাম্বারটিতে। এই মুহূর্তে আছেন তুলি, উনি আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং ওনার ফোন নাম্বারটি দিয়েছেন, দেখি ওনাকে কল করা যায় কিনা। আজ আছেন এই মুহূর্তে মঞ্জু মিয়া, পুরনো পল্টন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আছেন
কেমন আছেন?
গুরু
আমি আজকে অনুষ্ঠানটা প্রথম থেকে শুনতে পাইনি, কিছুক্ষণ আগে অন করলাম, কিন্তু এইসব ভণ্ড মেয়েদের জন্য তো নিজের লাইফ থেকে নষ্ট করা যাবে না।
আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে
আমি বলতেছি যে আমি একটা মেয়ের রিলেশন করছিলাম, সাবিনা নাম, লালমনিহাটের, ঠিক, ও আমাকে এরকম একটা ইয়ে করছে, প্রথমে রিলেশন করলো, ও আমাকে বললো যে সম্ভব না এটা ওটা, আমি কাছে
কথা বলছিলেন আশিক রংপুর থেকে এবং এই কথাটাই আমরা বিভিন্ন ভাবে আলোচনা আনছিলাম যে এই যে প্ররোচিত করে সম্পর্ক দিকে নিয়ে যাওয়া, দেন প্রতারণা করা, এটা কিন্তু ছেলে মেয়ে দুই পক্ষেই হয় এবং দুই পক্ষেই হয়, ফ্রিকোয়েন্টলি হয়, তো এটা বন্ধ হওয়া উচিত। এবং এটা বন্ধ হলেই ভালোবাসার হাত ধরে যে নোংরামিগুলো বা দুর্ঘটনাগুলো সেগুলো পরিমাণ কমে যাবে। আমরা পরবর্তী ফোন কলে যাচ্ছি।
আমরা কানেক্ট করতে চেষ্টা করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে।
ওকে, ডিসকানেক্ট হয়ে গেছে আনফরচুনেটলি। তো কিছু কমেন্ট এবং নাম পড়ছি। নাসির আহমেদ আছেন আমাদের সাথে, আছেন আকাশ লুনাও যুক্ত হয়েছেন এবং অসংখ্যবার কমেন্ট করছেন হিমেল খান আমাদেরকে।
হিমেল তুমি থামো,
সেটাই, অন্য কমেন্ট কিন্তু পড়তে পারছি না। অ্যান্ড আলামিন সরকার যুক্ত হয়েছেন আমাদের সাথে, শোভন স্বাধীন আছেন আমাদের সাথে, আছেন স্পর্শ, আর নয়ন আছেন এবং উনি আমাদের অনুষ্ঠান শুনছেন, অসংখ্যবার টেক্সট করছেন, কমেন্ট করছেন উনি। তাহসিন খান যুক্ত হয়েছেন আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আল আমিন, মোস্তফা আহমেদ আছেন এবং আছেন অপূর্ব রয়।
এবং আমাদের অটোমেটিক ফোন কল যেগুলো আসে সরাসরি স্টুডিওতে, সেগুলো ট্রান্সমিট করতে গিয়ে কিন্তু ফোনগুলো ডিসকানেক্ট হয়, যে কারণে আমরা বলি 16260 তে যদি আপনারা সেল নাম্বার দেন তাহলে সেখান থেকে আমরা এখান থেকে কল ব্যাক করতে পারি। যেমন এখন একটা কল ব্যাক করতেছি, এগুলো নাম্বার গুলোতে কথা বললে কন্টিনিউ করা যায়, বাট যখন অটোমেটিক আসে তখন নাম্বার গুলো ডিসকানেক্ট হয়ে
যায়, ড্রপ হয়ে যায় কল।
আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যালো,
জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন?
ওয়ালাইকুম সালাম, আমি সাইফুল বলছি, এয়ারপোর্ট থেকে বলছি।
সাইফুল কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহর একসে ভালো। গুরু, আমি গুরুর সাথে কথা বলতেছি তো?
জি জি বলছেন, বলছেন সাইফুল, প্লিজ বলুন।
ও গুরু, আসলে আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে আসলে কি বলতে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হলো গুরু, আমি আপনাদের ডাকা আসামে আসার জন্য আমি অনেক চেষ্টাও করেছিলাম, প্লাস মেঘলাপ আমাকে ফোনও দিয়েছিল কিন্তু কখন ডাকবে সেটা আমাকে বলে নেন, বড় আশায় বসে আছি। এবং প্রতি বৃহস্পতিবার আসলে আমার অন্য কোনো কাজকর্ম বাদ দিয়ে আমার মনে হয় যে
মেঘলা, এখন মেঘলার এক্সপ্রেশন যদি আপনি দেখতেন, এখন সাইফুল বলছেন, রাইট?
সাইফুল
মেঘলার এক এক্সপ্রেশন যদি এখন দেখতেন কেমন লুকোচুরি মার্কা একটা এক্সপ্রেশন, মানে অপরাধী অপরাধী টাইপ একটা এক্সপ্রেশন। তোর কি মনে পড়ছে? কি একটু মনে যে পড়ছে সেটা অন্তত বোঝা।
আচ্ছা সাইফুল ভাই আবার আমাকে রাতে কল ব্যাক করেছিলেন, বলেছিলাম আর জিনিসটা হচ্ছে উনি বারবার খুব রিকোয়েস্ট করছিলেন, যে অবশ্যই অবশ্যই আমরা ট্রাই করবো, বাট সবাই সব গেস্টই আগে কথা
বলে রাখছে সাইফুল, ওর মেঘলারও পুরো দোষ না, যদিও মেঘলা খুব অস্বস্তি বোধ করছিল এই কথা যখন আপনি বলছিলেন। মেঘলার দোষ এই কারণে না যে একটা জাজ প্যানেল থাকে যারা সবাই মিলে, হ্যাঁ
তাছাড়া হলো আমি প্রতি বৃহস্পতিবারে আমার মনে হয় না যে এই পর্যন্ত মনে হয় আমি প্রতিষ্ঠা থেকে, হ্যাঁ প্রতিষ্ঠার মধ্যে অ্যাসেন্স করেছি আমি, কিন্তু মনটা খুব ছটফট করছে যে আমি কখন কবে যাব, বা আমার যে সমস্যাটা গুরু আমি কিছু মনে করবেন না গুরু, হ্যাঁ আমার যে সমস্যাটা আমি কারোর কাছে শেয়ার করতে পারতেছি না, মানে কাউকে যে বলবো মনের কথাটা বা কারোর সাথে যে একটু শেয়ার করি একটু হালকা হব, কিন্তু সে সাহস আমি পাচ্ছি না কারোর সাথে শেয়ার করে কথাটা বলার জন্য। কিন্তু তাছাড়া আমি মেঘলাপুর যখন আমাকে ফোন দিয়েছিল তো মেঘলাপুর অনুমতি ছাড়াই, আপনাদের অনুমতি ছাড়াই কিন্তু আমি ওভারটেক করে আমি মেঘলাপুরকে ফোন দিয়েছিলাম, কিন্তু এটা আমার আসলে আমি জানি না যে এটা আমার অনেক অপরাধ হয়েছে, কারণ পার্সোনাল নাম্বারে ফোন দেওয়াটা, তারপরও কেন জানি আমার মনে হলো
এক্সকিউজ মি এটা পার্সোনাল নাম্বার না এটা অফিসের নাম্বার।
আমরা এইটি আবার আমাদের জাজ প্যানেলের কাছে দিয়ে দিই, তারা দেন ফাইনাল এটা সিলেক্ট করার পরে, তারপর ওরা সরজমিনে কিছু ক্রস চেক ক্রস ব্যাক করার পরে দেন প্রোগ্রামটি আমার কাছে।
গুরু আমার তেমন যেন একটা ভয় হচ্ছে মনে হয়েছে যদি লাইনটা কেটে যায়, আমি একটু কথা বলার জন্য যদি একটু সুযোগ দিতেন।
আজকে যেহেতু আমরা ওভার ফোনে আছি সাইফুল, মেঘলা কাছে অনুরোধ করবো মেঘলা একটু প্লিজ একটু আপডেট যদি সাইফুলকে দেয়া যায় যে কবে নাগাদ হতে পারে বা হবে কিনা, বাট মিসগাইড যেন কোনো ভাবে না হয়।
গুরু
সাইফুল
গুরু একটু যদি একটু সময় যদি আমাকে দিতেন, আমি
I just give you 1 minute please, কারণ আমাকে যে ফোন কল কিছু নিতে হবে। ওকে সাইফুল
আমি বিরক্ত করব না, আমার মতো হাজারো লিসেনার আছে অনেক অপেক্ষা
আছে, আমি 1.5 মিনিট সময় দিলাম প্লিজ বলুন।
গুরু আমি আসলে মাছবাতে একজন বাঙালি, জাস্ট আমি প্রথম থেকে বলতে যাব না, কারণ প্রথম থেকে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি দীর্ঘ 6 মাস সংসার করেছি, কিন্তু একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করেছিলাম, আর তাছাড়া হলো ওনার সন্তান ছিল 2টা, সেটা আমি দিয়ে নেই, কিন্তু খুব অসহায় ছিল, তেমন চাকরি করতো এবং খুব সুন্দরী ছিল, যোগ্যতাও ভালো ছিল, তার ফ্যামিলির অবস্থাও ভালো ছিল, কিন্তু এই মেয়েদেরকে ছেলেদেরকে মানুষ করে আজকে আমি গুরু আমার কিছু নাই, বরঞ্চ আমার যে ক্যাসকিবেটেন ছিল সবই নাই, কিন্তু তার ফ্যামিলি আজকে তাকে নিয়ে গেছে, আমার সাথে সুখে করবে না, দীর্ঘ 6 বছর আমি তার সাথে ছিলাম, কিন্তু আজকে এইসব কথাগুলো যে মানুষকে আমি বলবো, বা এই যে মনের যে আবেগটা, মানে এই যে একটা ধরে রাখতে পারতেছি না যে আমি একটু মনে কারোর সাথে কথা বললে মনে একটু ভালো লাগবে বা একটা সাজেশন, কিন্তু আমার ওরকম কোনো গার্জিয়ানও নাই যে এমনকে বলবে যে এরকম ভাবে চলো, এই নির্দেশন বা একটা দিক দেখাই দিবে, কিন্তু ওই ওই ইয়েটা আমি পাচ্ছি না, মানে এই নিজের বুকের ব্যথাটাকে নিজের ভিতরে রেখে আমি চলতেছি, এতে কাউকে বলার কোনো সাহস পাচ্ছি না, কারণ সবাই এই যুগে কথা বলতে গেলে কারোর কাছে কথা বলতে গেলে তারা সুযোগে সদ ব্যবহার করে, যার বিধে আমি কারোর কাছে বলতেছি না, নিজেরটা নিজের মনের ভিতরে রেখে আমি চলতেছি গুরু, তো এই কথাগুলোর জন্য গুরু আমি যদি একটু সুযোগ আমাকে দিতেন আমার মনে হয় একটু হালকা লাগতো। আমি বর্তমানে বাসার থেকে বের হই না, কাজও যাই না, কেন জানি আমার সবসময় তাকে নিয়ে আমার টেনশন হয়, আর আমি আমার বর্তমানে কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু তার সঙ্গে যে মরে যাব তা না
সাইফুল ভাই। আমি যতক্ষণ আমরা আছি সবাই মিলে একসাথে চলা বন্ধ করা কোনোভাবেই যাবে না সাইফুল, গিভ আপ করা যাবে না, কোনো গেম গিভ আপ করা যাবে না ভাই আমার, ভাই আমার কোনোভাবেই এটা ভাববার কোনো কারণ নাই যে তুমি পৃথিবীতে একা, তোমার কাজ আমরা আমি তো কিছু করতে পারি না সাইফুল, আমি হচ্ছি পৃথিবীর মধ্যে একদম অথর্ব, অর্থহীন, শক্তিহীন, একজন অসহায়, ক্ষুদ্রকায় একজন মানুষ, কিন্তু এটা তো সত্য সাইফুল যে তোমার যদি দরকার পড়ে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে গলা ধরে ধরে করে কান্নাকাটি করে আসতে পারবো তোমার ভাই হয়ে, তোমার যদি প্রয়োজন পড়ে আমাকে খবর দিলে তোমার পাশে যে দু ঘন্টা বসে থাকতে পারবো, আমার শুধু একটা রিকোয়েস্ট সবকিছুর বিনিময়ে যে কোনো কিছু গিভ আপ করো না ভাই আমার, আরো বহুদূর পথ চলার বাকি আছে।
আমি ওরকম কিছু না, আমার আপনি প্রতিটা লিসনারের কাছে আপনি একজন গুরু, সবার কাছে আপনি একজন,
তোমাদের ভালোবাসার প্রতিফলন এটা অন্য কিছু,
কিন্তু আমার কাছে, আমার কাছে একটা জিনিস কেন জানি মনে হয় গুরু, যে আপনি সবার লিসনারদের কাছে অনেক প্রিয় একটা মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় আপনি আমার কাছে তার সবার চেয়ে একজন স্পেশাল মানুষ,
আপনার
অনুষ্ঠানে গিয়ে আমি আপনার সাথে একটু কথা বলি, জাস্ট আপনাকে দেখলে মনে হয় যে আমার বুকটা একটু হালকা হয়ে যাবে, প্লাস আমার মনে হয় যে আপনার মাধ্যমে আমার সমস্যাটা সমাধান হবে, এটা আমি
সাইফুল আজকে বিদায় নিচ্ছি, পরে আবার কথা হবে, কোনোভাবে যেন মনের জোর না হারিয়ে যায়, তোমার ভাই কিন্তু এখানে আছে, সে কিন্তু সবসময় তোমার সাথে পা ফেলছে একসাথে, মাথায়
রেখো। আমি গুরু, বর্তমানে ভালো মানে চলতে পারতেছি,
চলতেই হবে,
আমি শক্ত হয়ে থাকি,
এই যে বলতেছে যে তুমি গৃহবন্দী করে ফেলেছো, তাহলে তো হলো না, তুমি নিজেকে আবার আগের মতো করে মেলে ধরো, আমরা একসাথে হাত ধরাধরি করে পথ চলবো এবং সামনের দিকে যাইতে থাকবো,
সেই দিকটা যদি আপনার মাধ্যমে আমার,
না তুমি তোমার পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই সাইফুল, কথা যখন বলেছি, হাত যখন ধরেছি, শুধুই সামনে আগে যাওয়া, শুধুই বিজয়ের গল্প হবে, আর পেছনে যাওয়া নেগেটিভ কোনো কথাবার্তার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আর যদি সবকিছু
আমি আপনার সাজেশনের অপেক্ষায় আছি গুরু, আমি জানি না কবে আমি আপনার সাথে দেখা করতে পারব। ওকে সাইফুল,
যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি কখনো কমিউনিকেশনটা হয়ে যায়, তো ফাইনালি তোমার সাথে দেখা হবে স্টুডিওতে, ভালো থেকো সাইফুল, ভালো থেকো ভাই আমার, ভালো থেকো, কোনোভাবে আস্থা হারিয়ে ফেলো না, কোনোভাবে গিভ আপ করো না, জাস্ট গো ফরওয়ার্ড, মার্চ অন, সাথে আছি আমরা সাইফুল, ভালো থেকো। লাস্ট দুইটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
জি গুরু, আমি শিহাব কিশোরগঞ্জ থেকে।
শিহাব?
জি গুরু।
শিহাব কেমন আছেন? চৈত্র সংক্রান্তি টাইপের কিছু শুনলাম, কি নাম বন্ধু?
আমি কথা বলতে পারতেছি না আরকি, এমন আরকি।
বাদ দিয়েছো যখন, বাদ দিয়েই দাও, আর কি করো তুমি এর বাইরে? মেয়ে সংক্রান্ত ব্যাপার ছাড়া অন্য কিছু জিনিস আছে কি যা তোমার ভালো লাগে করতে?
জি গুরু, পড়ালেখা এখন আমার মনে,
পড়ালেখা তো শুধু মনের কথা না, আর কিছু পড়ালেখারও বাইরে?
জি গুরু, বাবা মায়ের কথা শোনা,
এই এরও বাইরে অন্য কিছু যেটা করলেই তোমার ভালো লাগে খুব?
না গুরু, এছাড়া আমার
পাশে বাড়ির কোনো বাগানে আম চুরি করা, অথবা ফুটবল খেলতে পারা, অথবা গলা ছেড়ে গান গাওয়া, অথবা শুধুই গান শোনা,
শুধু গান শোনা আর কিছু না গুরু,
অন্য কিছুই ভালো লাগে না, শুধুই গান শোনা,
শুধু গান শোনা।
কোন গান বেশি পছন্দ তোমার বলো তো?
এই বিরহের গান আর কি,
বিরহের গান। তাও তো মেয়ে সংক্রান্ত হয়ে গেল, এই চৈত্র সংক্রান্ত আর মেয়ে সংক্রান্ত তোমারে খাইলো, তাও বলো বিরহের কোন গান, তপন চৌধুরী বলবা নাকি এখন?
ওই যে গুরু হৃদয় খানের,
হৃদয় খান, এই হৃদয় খান, হৃদয় খান,
হৃদয়
খান খান করে দিল হৃদয় খান, মরে যাবো চলে যাবো।
জি জি গুরু, গুরু আপনার কথা শুনে অনেক ভালো লাগছে।
আমি তো ভালো লাগারই গুরু, মরে যাবো এটা।
জি জি গুরু,
আমি একদিন দূরে চলে যাব।
জি জি গুরু,
ওইটা
আমি একদিন তোমায় ছেড়ে, আমি একদিন তোমায় ছেড়ে চলে যাব অনেক দূরে স্যার গুরু। এটা
এটা না, এটা তো মরে যাবো এটা না, আমি একদিন ওইটা তো, এটাই কি মেঘলা দেখো গানটা বাজায় মেঘলা দেখো তো এই গানটা সেই গানটা কিনা,
এই গানটা প্লে করলে খুশি হতাম গুরু।
তোমাকে খুশি করাই আমার কাজ এই মাঝরাতে, তাও তুমি এই যে চৈত্র সংক্রান্তি মেয়ে সংক্রান্ত এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসো।
আচ্ছা গুরু একটু কথা বলতে পারবো আপনার সাথে এখন?
আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছো না তুমি, আমার সাথেই কথা বলতেছো, বলো।
আচ্ছা গুরু, ওই যে আমি আর কি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই, এবছর পরীক্ষা দিলাম আর কি, পরীক্ষা দিতে পারি নাই, আমাদের স্যাররা দেয় নাই আর কি, আমাদের স্কুলে প্রায় 87টা প্লাবন্তরে দেয় নাই পরীক্ষা দেওয়ার লাগে। এখন ওই যে আপুটা আসছিল ওর সাথে একটু যোগাযোগ করা যাবে যে কিভাবে কি
লিগ্যাল এইডের জন্য যদি কোন রকমের কোন উদ্যোগ তোমরা গ্রহণ করো সেজন্য অবশ্যই তোমরা কথা বলতে পারো। আমরা প্ল্যান করছি, উনি বলছিলেন যে একটা হটলাইন লঞ্চ করতে পারেন কিনা, যদি হটলাইন লঞ্চ করে তাহলে সেই হটলাইন নাম্বারটা আমি তোমাদের সবাইকে দিয়ে দিব। অনেক ভালো থেকো, ভালো থেকো, আবারও কথা হবে সেই প্রত্যাশায়। লাস্ট ফোন কল নিচ্ছি, বিদায় নিচ্ছি, তার আগে রবিন, ওয়ালাইকুম আসসালাম, রবিন বিদায় নিচ্ছি একদম শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে যদি তোমার কিছু বলার থাকে বলে আমরা বিদায় নিচ্ছি। ইজ দ্য নাম্বার, কে ফোন দিয়েছে, কার সাথে, কে কথা বলবে, খুবই লাভ করে, কি নাম তার, শৈব আক্তার, এও কি নতুন করে ভালোবাসায় পড়েছে নাকি তোমার, এটা কি তার নাম্বার? ওকে, আমরা দেখি লাস্ট ফোন কলটা তার বন্ধুর, সেই ফোনে কথা বলতে চাই। আমাদের এখান থেকে ফোন প্লেস করার সমস্যা, আনুষ্ঠানিক ভাবে এই ফাঁকে তুমি একটু বিদায় নিয়ে নাও, আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলতে পারি কিনা। লাস্ট ফোন কল, বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, জীবনটাকে বড় করে বাঁচো।
আপনাদের আমি সকল সন্তানকে বলবো, যারা যাদের মা আছেন তাদের মাকে ভালোবাসেন, তাকে মাকে কোনো কষ্ট দিবেন না, কারণ মা হারা সন্তানের যাতে কষ্ট, যার মা নাই সেই সেই বুঝতে পারবে যে মা জিনিসটা কি।
কিন্তু তোমার বাকি কথাগুলো মনে আছে তো, যা তোমাকে আমি বলেছি মনে আছে তো, যে কথাগুলো তোমাকে বলেছি সেগুলো মনে আছে? ঠিক আছে, বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, ভালো থেকো। লাস্ট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
গুরু আমি শেরপুর থেকে বলছি, বগুড়া শেরপুর থেকে।
এই দইয়ের কি খবর ওখানে?
হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বগুড়ায়।
না বলছি তুমি তো ভালো আছো, সে তো বটেই, দই, দইয়ের খবর?
হ্যাঁ গুরু অবশ্যই ভালো আছি। কি যে মজা লাগছে,
আমি বলি, আমি বলি, টেকনোলজি এত ডেভেলপ করতেছে, ও যদি কুমিল্লা থেকে একটু মিষ্টি পাঠিয়ে দিত, তুমি যদি শেরপুর থেকে একটু দই পাঠিয়ে দিত ঘর ফোনে,
ইনশাআল্লাহ গুরু আমি যাবো
একবার। কতই না খুশি হয় খবরদার, আমি কিন্তু বলে রেখেছি অনেকে যে এসব নিয়ে আসে, প্রথম দিকে আমি নিষেধ করেছি, এখন আর আসে না, এই কারণে খবরদার কোনো গিফট নিয়ে আসবে না, আমি ফান করে বলি এই কথাগুলো, নো গিফট, নো মিষ্টি, নো দই। বাট বলতে পছন্দ করে, আর দইও যে সেরকম, মনে মনে বললাম না, জিভাতে কেমন যেন পানি চলে আসছে বুঝছিস, এতই টেস্ট।
গুরু আপু কেমন আছে?
ওই যে ভূত প্রেতের মতো করে হাসে যে মেয়েটি ওইটা?
হ্যাঁ জি আপু।
দে হাসি দিয়ে ওকে মেরে ফেল, 1 2 3 গো, যাও
যাও
যাও, ভালো লাগায় মরে যাও তুমি। নেক্সট ফোন কলে যাচ্ছি, হ্যালো সালাম আলাইকুম।
হ্যালো
জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি শেরপুর, শেরপুর টাস্ট পিস্টে লেগে আছে। নেক্সট ফোন কল, ওকে একদম লাস্ট ফোন কল, হ্যাঁ বিদায় নিচ্ছি আমরা একদম শেষ মুহূর্তে, ওকে লাস্ট ফোন কল।
অনেক বন্ধু জয়েন করছেন আমাদের,
লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি রংপুর থেকে নয়ন বলছিলাম।
এই নয়ন, হ্যাঁ নয়নের সাথে কি আগে কথা হয়েছে আমার?
জি গুরু, অনেকদিন কথাই ছিল।
এক্স্যাক্টলি, নয়ন ভালো আছো না?
জি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন না?
আছি ভালো। কিছু বলবে?
জি গুরু, বলতাম ওই যে কিছুক্ষণ আগে যে রবীন ভাইয়ের কথা বললো না, যে আসলে কথা একটাই যে ওষুধ খাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, জয়ের অনিয়া থেকেই পরাজয়ের সৃষ্টি হয়। তো কথাটা এমন, জীবনে মানুষের অনেক দুঃখ বেদনা, অনেক ঘাত প্রতিঘাত আসবেই, এগুলোকে মোকাবেলা করে আমাদের চলতে হবে।
ভেরি গুড, ভেরি গুড নয়ন। বাট ওর কিছু হোক আর না হোক, তুমি কিন্তু লেখা চালু রাখো। তোমার মধ্যে যে একটা উপনিষদের বসবাস স্পষ্টতই বুঝতে পাচ্ছি। আনিসুল হক তো রংপুরের না? চালু রাখো তোমার লেখনি, রাইট? ভালো থেকো বন্ধু, আবার কথা হবে সে প্রত্যাশায়। আজ বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, অনেক কথা হলো। লাস্ট ফোন কল, ওকে, লাস্ট, দ্য লাস্ট, লাস্ট এন্ড শেষ এন্ড ফিনিশ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি শরীফা আক্তার, শিখা।
এই শিখা, কেমন আছেন?
জি গুরু ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি ভালো আছি, আপনাদের দোয়াতে বেঁচে আছি।
মেঘলা আপু কেমন আছে?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি।
শরীফা, কেমন অনুভব হচ্ছে আমাদের স্টুডিওতে কথা বলতে পেরে, সবার সাথে কথা হচ্ছে?
গুরু অনেক ভালো।
আপনারা কি আমাদের অনুষ্ঠান শুনেন?
জি আমি নিয়মিত শুনি।
অনেক ভালো থাকবেন আপনারা, কারণ আপনারা এত ভালোবাসেন বিধায় আমাদের অনুষ্ঠানটা সত্যি দিনকে দিন অন্য একটি জায়গায়, অন্য একটি স্তরে চলে যাচ্ছে, যেখানে এতগুলো মানুষের ভালোবাসা জড়িয়ে থাকে। শরীফা অনেক ভালো থাকবে, বিদায় নিচ্ছি আজ সবার কাছ থেকে, বিদায় নিচ্ছি। মেঘলা, অনেক কথা, অনেক ইনফরমেশন ছিল আজকের অনুষ্ঠানে। আবারও থ্যাংক জানাচ্ছি ব্যারিস্টার সারা হুসাইনকে আমাদের অনুষ্ঠানের যুক্ত থাকবার জন্য। থ্যাংকস টু দ্য অপারেশন ডিরেক্টর মিস্টার মাকসুদ, লিভিং লেজেন্ড, ইনফ্যাক্ট ব্যান্ড জগতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরই একজন মাকসুদ, এবং যিনি চেয়েছিলেন এই প্রোগ্রামে ইন্টিগ্রেট করতে ব্যারিস্টার সারা হুসাইনকে, এবং সব মিলিয়ে ব্যারিস্টার সারা হুসাইন যেভাবে কথা দিয়েছেন, সাপোর্ট করেছেন এবং বলেছেন যে অদূর ভবিষ্যতেও এই প্রোগ্রামের সাথে তিনি থাকবেন এবং যে কোনো ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিজে লিগ্যাল এইডের ক্ষেত্রে তার পরিচ্ছন্ন সহযোগিতা থাকবে। তো আমরা একটা ওয়ে আউট পাইলাম, ওয়ে ফরওয়ার্ড পেলাম মেঘলা, যে বিভিন্ন ভিকটিমকে আমরা অন্তত একটা লিগ্যাল এইডের জায়গা দিতে পারবো, এবং যে হটলাইন লঞ্চের কথা তিনি বলছিলেন তা যদি ঘটে যায় আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটি কাজ হবে। তো আমরা সবকিছু মিলিয়ে আশার খবর যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং যে স্বপ্ন দেখি আমাদের লিসনার্স কমিউনিটির, যে স্বপ্ন দেখি সমাজের, যে স্বপ্ন দেখি বাংলাদেশকে ঘিরে, যে স্বপ্ন দেখি ভালোবাসার বাংলাদেশকে নিয়ে, সেটির দিকেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। সেটি সত্যি অনেক বড় একটি পাওয়া, আর এই প্রার্থনা মনে হয় সত্যি অদূর ভবিষ্যতেই কাজে লাগতে চলেছে। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক সুন্দর ভালোবাসা দিয়ে।
এক্স্যাক্টলি বন্ধু, চলে যাব, চলে যেতে যেতে সুন্দর একটা গান প্লে করে দিচ্ছি। আর তার আগে বলে দিতে চাই আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি www.facebook.com/90.4dhakaFM। অবশ্যই বন্ধু আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে ডিএফএম লিখে সার্চ দিলে দেখবেন যে পেজে 58,000+ সেটি হচ্ছে ঢাকা এফএম রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু প্লিজ সেখান থেকে লাইক দিবেন, এবং আমাদের যে দুটো পোস্ট আপলোড করা আছে সেই দুটো পোস্টে আপনি সারা সপ্তাহ জুড়েই অ্যাক্টিভ থাকতে পারেন। টেক কেয়ার। যেতে গিয়েও একটা কথা মনে পড়ে গেছে, সেটা অবশ্যই আমাকে বলতে হবে। সেটা হচ্ছে আপনাদের জন্য দারুণ একটি সুখবর, quickbuy.com.bd এর সৌজন্যে ঢাকা FM 90.4 আয়োজন করেছে দারুণ এক কুইজ কনটেস্টে। সহজ একটি প্রশ্নের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি 32-inch LED টিভি। এবারের প্রশ্ন, বাংলা কোন মাসকে মধু মাস বলা হয়? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি চৈত্র। SMS করবার নিয়ম, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কিউ স্পেস নেম স্পেস লোকেশন স্পেস আপনার অ্যান্সার, এ হলে এ এবং বি হলে বি, পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। SMS পাঠানোর শেষ সময় 4 জুন শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, যত এই বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। চলে যাচ্ছি বন্ধু, দিল আমার কিছু বোঝে না, সাথেই থাকুন।
আশমু সাজি দিল টানে